Royal Tiger Dream presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোর এপিসোডে। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম আরো একটি আনকোর এপিসোড। এবং আমার সঙ্গে কে রয়েছে আজকে শুরুতেই জেনে নেব। চলুন আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকের জেপিএসবি তে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। মমতাজের জন্য সম্রাট শাহজাহান যে প্রেমের তাজমহল করেছিলেন, সেরকমই একজন প্রেমিক আমাদের আজকের অতিথি শাহজাহান প্রধান। দুই ভাই আর এক বোনের মধ্যে ছোট শাহজাহানের জন্ম রংপুরে। বন্ধুদের সাথে তার চমৎকার সম্পর্ক, ভালোবাসেন ঘুরে বেড়াতে, প্রিয় খাবার ডাল আলু ভর্তা আর ভাত, মানুষের বিপদে পাশে থাকেন সব সময়। শাহজাহান তার জীবনের কোন সত্য আজ জানাতে এসেছেন তা শুনতে চলুন আর জে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। আমরা জানলাম যে শাহজাহান প্রধান আজকে রয়েছে জেবিএসবিতে। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা উদ্ঘাটন করতে চাই। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন তাজুল ইসলাম যে কাজটি করেন আমাদের এই অনুষ্ঠানে, পুরো জীবনের যে অপ্রিয় সত্যটি আছে সেটা জানার পরে তিনি তার যে গবেষণালব্ধ জ্ঞান সেই অনুসারে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করেন, যা আমাদের সুন্দরভাবে বাঁচার জন্য তার মূল্যবান উপদেশগুলো খুবই 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 প্রয়োজনীয়। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমি যথেষ্ট মন জ্ঞান বুদ্ধি যথেষ্ট লাভ পাইছে এই সময় হয়তো 2002 সাল, তখন আমার বড় অপুর বিয়ে হয়।
জি,
ওর নাম সাইদিয়া। 2002 সালে আমার পুনর্জন বিবাহ হয়। হওয়ার পরে আমাদের ফ্যামিলিতে আমরা দুই ভাই এক বোন, বোন বড়, আমি ছোট, আমার বড় ভাই আছে।
আচ্ছা আচ্ছা।
তখন বিয়ে হওয়ার পরে কিছুদিন যাবৎ আমাদের ওই আবার যৌতুকের টাকা ছিল 15,000 টাকা। ওই যৌতুকের টাকা নিয়ে একটা গেমজন সৃষ্টি হয় যে আমার টাকা দেয় না, আব্বা টাকা দিতে পারে না, কেন আমার চাচারা সবাই বলে যে মাইয়াদের দিয়ে দিয়েছেন টাকা তো লাগবো, এই জমি বন্ধক রাখো, বন্ধক রেখে টাকাটা দিয়ে দাও, তাহলে তো মাইয়া অনেক সুখে থাকতে পারে। কেন আমার আব্বা তো মানে এমনিতে লোক ভালো কিন্তু অনেক কিপ্তি, অনেক টাকা পয়সা হিসেব করে খরচ করি করে, কিন্তু টাকা পয়সা দিতে চায় না সহজে।
আচ্ছা।
তাই উনি 5,000 টাকা জমি বন্ধক রেখে 5,000 টাকা দেয় বিয়ের এক সপ্তাহ পরে। দেওয়ার পরে আবার এক সপ্তাহ পর আবার ওই রকম টাকার জন্য আসে, আরো 10,000 টাকা পাবে। এক সময় আমার বোনের শাশুড়ি আর হচ্ছে আমার দিল ভাই আর আমার আবা আমাদের বাড়িতে এসে গেমজম করে যে না টাকা দিতে হবে, টাকা না দিলে আমার বোনের উপর টর্চারিং করে, নানাভাবে কথাবার্তা বলে। পরে বলছে যে না আমার এখন টাকা দিতে পারবো না, আমাদের একটা গাভীন গরু আছে, গরুটা মানে বাচ্চা হবে বাচ্চা হবে ওইটা নিয়ে যাই, তাহলে তো টাকা শোধ হয়ে যাবে। তখন কুড়িটার দাম ছিল প্রায় 10,000-11,000 টাকার মতো, এদিকে দিচ্ছে 5,000, এদিকে 10,000 ছিল 15,000 টাকা হয়ে যায়। তখন ওই বাচ্চাটা হয়, হওয়ার পরের দিন ওরা খবর পায় যে গরুটার বাসিট হয়েছে, পরে ওই অবস্থায় বাসিট ওরা নিয়ে যায়। পর তখন থেকে আমাদের সংসারে গরু আমরা হয়তো পালার চেষ্টা করছিলাম, কিন্তু গরু আর বড় করতে পারিনি। ওই প্রথম শুরুর গরু দিয়ে দিছি, আর এখন পর্যন্ত আমাদের সংসারে গরু নেই এখন পর্যন্ত। তখন আমাদের পাশে বাড়ির স্কুল ছিল একটা প্রাইমারি স্কুল, ওখানে যাতায়াত করি, যেতে যেতে ওখানে 2002 প্রায় 2 বছরের মতন ওখানে আমি যাতায়াত করি, বই টুই দেয় না, বড় ভাইয়ের বই নিয়ে স্কুলে যাতায়াত করি। এখানে যাতে শেষ হল, হওয়ার পরে আমার বড় ভাই আবার 2005 সালে আমার আন্টির ব্র্যাক থেকে বাইরে আসলো, তখন আমি ওই ব্র্যাক ওদের শেষ ফাইভ পর্যন্ত, পরে ওই ভাইয়া বলছে তো ওই ব্র্যাকে ভর্তি হ, আন্টি বলছে ওই ব্র্যাকে ভর্তি হ, তখন আমি আমার আন্টির ব্র্যাকে ভর্তি হই। ওখানে ক্লাস 1 থেকে লেখাপড়া করি। ওই তখন তো আমার সংসারে অনেক অভাব ছিল টাকা পয়সা থাকার পরও, আব্বা আমার আমার আব্বা আপনার অনেক কিপ্তি লোক ছিল, তারা হিসেব করে দিকে খরচ করে, তারা 2 টাকায় দিয়ে দিকে কোনো দেয় না, এই খরচ করতে করতে প্রায় যখন ভর্তি হলাম আমি ক্লাস 1-এ আন্টি স্কুলে, তখন ওই ব্যাগ থেকে তো খাতাপত্র বই পুস্তক সবকিছু ব্যাগ থেকে যায়, তখন আর কিছু কেনা লাগে না। তখন ভাই আবার ওই ব্যাগ পাস করার পরে ওকে ভর্তি করে দিল আমার নানার বাড়িতে, কুঞ্জে মহিপুর, ওখানে হাবি যে মাদ্রাসে ভর্তি করে দিল। আমি ব্যাগে তো দাঁত করতেছি, ওখানে টাকা পয়সা লাগে না, আমি ভালোই চলতেছে পড়াশোনা, অনেক দিক দিয়ে ভালো, সবাই আমার আন্টি হয়, উনি পাশের বাড়ি আন্টি ম্যাডাম ছিল আমার ব্যাগের, ওই আন্টি ব্যাগ। তো পড়াশোনা করতে করতে ক্লাবের স্থির পর্যন্ত যখন যাই, তখন আবার আমার ওই আপার বাড়ি একটা আর একটা ঘটনা দুর্ঘটনা ঘটে। তখন তারা মানে আমার আপনার চাকরি দেয় না, ওদের দামও জমো জমি, আমার ডেলিভারি ছিল 5 ভাই, 5 ভাইয়ের ভিতরে উনি ছিল 2 নম্বর, ওনার বড় ছিল একজন, উনি হচ্ছে ঢাকায় রিক্সা চালাইতে গেছে সেই সময়, রিক্সা চালাইতে যায় তখন নাকি ওই ঢাকাতে ইদানি কিছু খাওয়ায় অর্ধিন অবস্থায় মানে ফালাই দিয়েছে, অসুস্থ, অনেক অসুস্থ। এই খবর এখন আমার আব্বার কাছে আসছে, আব্বা এখন কাইন্দে আমাদের বাড়িতে আসছে, তখন আমি ক্লাস 3-তে পড়ি, আমার আব্বা আমার পাও ধরে পড়ে গেছে যে এরকম ঘটনা আমার জামাইকে বাঁচাই দেন, স্বামীকে বাঁচাই দেন। তখন আব্বা আমার তো মন খারাপ করো বুদ্ধি, কি জন্য তুই আমাদের সবকিছু নিয়ে গেছিস, আবার আসছিস কি কারণে? কেন চাচারা দাদিকে বলছে, আমার দাদি আছে, দাদিকে বলছে, দাদি বলে যে কি করবো, তোমারই তো বোন মেয়ে, তোমাদের তো সবকিছু আছে, তোমাদের তো দেখতে হবে। পরে আবার বিলো ভাইয়ের ফোন দিয়ে কি জানি সিস্টেম করে ওই ঢাকা থেকে নিয়ে আসে, আসার পরে তার মনে করেন যে কোনো জ্ঞানই নাই, কিছু কোনো কথাই বলতে পারে না। পরে ডাক্তার দেখায় ওখানে তোমার ইমোদের বন্ধ রাখে, ওনারা চিকিৎসা করে, ওনার চিকিৎসা করতে প্রায় 10-12,000 টাকা মনে খরচ হয়, ওনাকে কি জানি একটা কেমিক্যাল দিতে জানিস খাওয়ায় অগ্রিম অবস্থা, টাকা পয়সা ওনার কাছ থেকে চিন্তা করে নিচ্ছে ঢাকাতে। পরে ওনারা দেখে নিয়েছে আমার স্বাস্থ্য দিলো ভাইয়া, ওনারা জমা জীবন ফিরে এই ফাঁকে উনি যে অসুস্থ, ওনারা আমার দুই লোকের আব্বা মারা এই ফাঁকে ওনারা ঘর জমা জমি না দিয়ে ওনার জমা জমি যা ছিল ওই 4 ভাইয়ের নামে ওনার আব্বা আম্মা তার লিখে দেয়, আমার দুই ভাইকে আর কিচ্ছু দেয় না। তখন তো আমার দুই ভাই এই বিষয়টা আমরা পরে জানি, কিছুদিন পরে দিন তখন জানি না, কিন্তু ওই ফাঁকে আর কি দিছে। এখন আমার তো বোন পরে শুনছে যে এরকম ঘটনা, ওটা না দেওয়াতে এখন আমাদের বাড়িতে আমার দুই ভাই আবু আমার বাড়িতেই থাকে, ওই দুই ভাই দেশকে টাকা দিচ্ছে ফেলাইতে যায় বাড়িতে থাকা, মাঝে মাঝে দিলে ভাই আসে, আমি থাকতে চাই কিছুদিন পরে। এখন আব্বাই তো সংসার চালাইতে পারে না, টাকা পয়সা কিছু দেয় না, আমি তো তখন ব্যাগে লেখাপড়া করতেছি প্রায় 1 বছরের মতো, ফ্রিতে ক্লাস করে উঠে গেছি। তখন আমার আব্বা আমার দিলে ভাইকে বললো যে তুমি বাবা দেশের দিকে যাও, যে ওখানে একটা ঠাই নিলে তাহলে হয়তো যাওয়া তুমি পাইবা, এখানে থাকিয়া তো পাইবা না, বর্তমানে থাকলে অনেকই খারাপ কয়। তখন আমার দিলে ভাই কি করলো, ঢাকায় আর যাবে না, এখানে একটা ভ্যান কিনলো, ভ্যান কিনে দেশি চালাবে। তখন তাই চলে গেল আবার ওই ওনার স্বামীর বাড়ি দুর্গাপুরে চলে গেল, ওখানে যা থাকে। তারপরে কিছু 2-3 মাস আমি ছিল যে আমি আবার ক্লাস ফাইভের আগে সমাপনী পরীক্ষার আগে এখন আমার বই কেনা লাগবে, একটা ক্লাস 5-এর গাইড কেনা লাগবো, যে সবাই তো সাজেশন কিনছে গাইড কিনছে। এখন আমি আন্টিকে বললাম যে আন্টি আমার তারপরে বলছিলাম বই কেনার কথা, আমি তো টাকা দিতে পারবো না, অনেকে গিয়ে এরকম কিছু বলছিলাম, ওরা ঠিক আছে তোর মাল লাগে আমি কথা বলবো, তোর বাপের সব দিন কিছু বুঝবে না, মূর্খ লোক, ওরা পড়াশোনার কি বুঝবে। পরে এখন আমার মারে বলে যে এরকম সাধারণ একটা তো গাইড কেনা লাগবে, ও তো তো পরীক্ষা পাস করতে পারবে না, পরীক্ষা পাস না করতে পারলে তো ও তো ক্লাস 6-এ উঠতে পারবে না, ওকে আবার তো ক্লাস 5-এ থাকা লাগবে। তখন ওই বইটার দাম ছিল 95 টাকা। তখন আমার পাশের বাড়ি এক ভাই ছিল, ও লেখাপড়া করে আমার চাচার শালার কোলা, এখানে কইলো যে তুমি একটা বই কিনে নিতে যাও, ও বললো যে সমস্যা নাই যদি আমাদের দিয়ে দেয় আমি অল্প টাকার ভিতরে কিনে এনে দেবো। পরে ওরা 90 টাকা 100 টাকা দিয়েছিল, ও 80 টাকার ভিতরে বইটা কিনে এনে আমাদের দিয়ে দিচ্ছে। পরীক্ষাটা এটা PSC পরীক্ষা, তখন তো PSC ছিল না, এই পরীক্ষার আগে প্রায় 1 মাস আগের ভালো, পরে 1 মাসের ভিতরে কিভাবে কি পড়বো না পড়বো তারপরে পড়ছি। ওরাতে পরীক্ষার সময় হয়ে গেছে, পরীক্ষাতে তখন আমি ক্লাস 5-এ ফাইনাল পরীক্ষা দিই 2009 সালে ডিসেম্বর মাসে। পরীক্ষা শেষ করার পরে ওই যে আমার বোনের দিকে যে অবস্থা, এখন বোন ওদের বাড়িতে আবার ওই জমাদিন থাকতে দিব না, পরে এখন ওদেরকে বলছে আমার ভাবি আমার আপাকে বলছে ওর হচ্ছে ছোট দেওয়ার, ওর নাম হচ্ছে বাদল, বাদলে বললো আমি ভাবি আপনারা যখন থাকতে যেতেছেন তো আমার জন্য আমার জায়গা দিয়ে আপনারা আসেন, তে আপনি এক কাজ করেন আপনারা আপনার জায়গায় জায়গাতে থাকেন, আমি বিদেশ যাবো মালয়েশিয়া যাবো, তে আপনি আপনার বাপের বাড়ির থেকে কিছু টাকা নিয়ে এসে আমাদের দেন, এই টাকা দিয়ে আমি বিদেশ যাই, পরবর্তীতে আপনার আমি টাকাটা দিয়ে দেবো। তবে আমার দুলো ভাইয়ারও গেছে, আমার আপারও গেছে, পরে এখন আপার দুলো ভাই এবং আমার ওই প্রাহত ভাইয়ারা সবাই আমাদের বাড়িতে এসেছে আসে একদম বলতেছে। তখন আমার আব্বাই কয় যে তোমাদের আমি সব জমা দিই বন্ধ রাখি টাকা দিই, আমরা খাবো কি, আমার দুটো পোলা আছে, আমরা দুইজন আছি, চারজন লোক, সংসার চলবে কিভাবে?
মালয়েশিয়া যাবে কি?
আমার পাউতো ভাই বাদল, মানে আমার দুলো ভাইয়ের ভাই তৃতীয় নম্বর ভাই যেটা বাদল,
যারা আলটিমেটলি জমি টমি নিজের নামে করে নিয়েছে,
হ্যাঁ হ্যাঁ ওরাই। এখন আমার আপা বলতেছে যে তুমি বিদেশে যাবি, ও আবার একটা দেখে যে কি ভাবি আপনি যদি আমার দল টাকা দিয়ে হেল্প করতে পারেন তা আপনার যে ভাই দিয়ে বড় ভাই আছে বিপ্লব ওকে আমি নিজের সিস্টেম করবো, এই কথা বলে টাকা নেই। তখন আমার আব্বা চাচা সবাই বলতেছেন তো ভালো কথা তাহলে দিয়ে দেবো, ওরা বলছে আমরা খাবো কি তাহলে, যেন আমার আব্বা বলছে জমি দিলে আমি বন্ধ রেখে দিই তাহলে খাবো কি, ওই সমস্যা নাই ওরা মাসে মাসে টাকা দেবে এই টাকা দিয়ে সঙ্গে চালাইবা। তখন আমি ক্লাস ফাইভে পরীক্ষা শেষ, এর ভিতরে ওই আমার আমাদের জমা জমি যা ছিল সব মনে করেন যে প্রায় দেড় বিঘে সম্পত্তি ডুবরে জমি, আমার যদি ধান আবাদ করা হয় কি ওই সব জমিগুলো বিটে জমিগুলো না, ওই জমিগুলো প্রায় আড়াই লাখ টাকার মতন বন্ধ রাখে, এটা 2005
আড়াই লাখ টাকার মতো বন্ধ,
হ্যাঁ তখন ওই জমা জমি গুলো বন্ধ রেখে দিল। দেওয়ার মাস দেড়েক পরে তারা কোনো টাকা এক মাসের মনে হয় যে টাকা দিছে, এক মাস আমাদের সঙ্গে অনেক জন ওরা টাকা দিছে, তারপরে কোনো টাকা পয়সা দেয় না কিছু দেয় না। এখন এসব নিয়ে তো আমার আব্বা তো পুরো তার টেনশনের ভিতরে থাকে, পুরো ফ্যামিলি খাওয়া দাওয়া মানে চলাটা অনেক কষ্টের, কারণ তখন আমার আব্বাই মানুষের বাড়িতে মানুষের জায়গা জমিতে কামলা দেয়, এই মুহূর্তে থেকে সে কামলা দেওয়া শুরু করে দিয়েছে। তার সাথে কোনো পথ নেই, তার একমাত্র পথ যে পরিশ্রম না করে মানুষের জমিতে কামলা না দিলে সেই সমস্ত লাইতে বলবো না, তখন আমার আব্বাই কামলা দেয়। আর সেই সময় আমার বড় ভাই বিপ্লব ও আবার হাবিজি মাদ্রাসা কুঞ্জিমাপুরে লেখাপড়া করে, তখন ওই বিষয়ে এখন তখন ওখানে থাকতে গেলে ওই মাদ্রাসায় থাকতে গেলে তো টাকা পয়সা দেওয়া লাগে, চাল ডাল টাকা পয়সা দেওয়া লাগে, তখন তো আমরা এখানে দেবেন ওরা দিব করতে গিয়ে, পরে আমার তখন বাড়ির থেকে ভাত পাড়াইতে হয়, তো আব্বা কামলা দিয়ে কষ্ট মষ্ট করে চলতে আসি। সকালবেলা আমি বিরাট থেকে ওই শ্বাস বিরাট শ্বাস করে আবার ভর্তি হই হাই স্কুলে, এটা ময়ূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমাদের পাশের গ্রামে সাদিল্লিপুর থানার ভিতরে। এদিকে আমি প্রথম বিভাগ আমার ক্লাস ফাইভে সার্টিফিকেট বাইরে আসিল, ওই সার্টিফিকেট দিকে দিয়ে 2010 ওই হাই স্কুলে ভর্তি হলাম, ভর্তিতে চাইছিলাম না দেখে আমার কাম বাবার কাজকাম করবো, তখন আমার আন্টি বলেছে না সরকারের বই দেবে, 2010 থেকে কিন্তু শিখেছি না সর্বপ্রথম বই দেওয়া শুরু করে দিয়েছে, সর্বপ্রথম বই দিছে হাই স্কুলে। তখন আন্টি বললো যে বই কিনে তো টাকা লাগবো না, সরকারি তো বই দেবে তো করতে সমস্যা কি, বাইরে কাজকাম করবো তোর বাবার লাগা তোর বাবার কাজকাম করবি আর স্কুলে যাবি, তখন সবাই আবার ভর্তি হয়েছে, আমারও পড়ার ইচ্ছে ছিল, গেলাম আন্টির লগে ওখানে ভর্তি হলাম, ভর্তি হ্যাঁ ক্লাস করতেছি আসতেছি যাইতেছি, ক্লাস শেষ হলে আবার কি বাইরে লাগে আবার ওই ভাত নিয়ে ওদের লাগে সকালবেলা মাদ্রাসা ভাত নিয়ে যাও, আবার বিকেলবেলা ওর লাগে ভাত নিয়ে যাও মাদ্রাসা,
হ্যাঁ
আমার বড় ভাইয়ের জন্য ও মাদ্রাসায় পড়ালেখা করতেছে, প্রতিদিন রাত্রে ঝড় বৃষ্টি যাই হোক ওর জন্য আমি ভাত নিয়ে গেছি, আমি যেদিন প্রচুর বৃষ্টি হয়েছে ওই দিন আমার আব্বাই নিয়ে গেছে, ও আমার মায়ের নিয়ে গেছে, এই এক সময় আমাদের ফ্যামিলিকে আর ভাতও দিতে পারে না এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এর ভিতরে আবার আমার আব্বা ওই যে টাকা পয়সা গুলো বন্ধ রেখে জমি দিয়েছে টাকা দিয়েছে জমি বন্ধ রেখে, এটা নিয়ে প্রতিদিন ঝগড়া চলতে আছে প্রতিদিন, এদিকে আমি আবার স্কুলে আমার তো টাকা লাগে না বলতে কোনো কথা না, তখন তো সরকারের তো শুধু বইটাই দিছে ওরা তো গাইড বই ওগুলো তো আর দেয় না, টেন ক্লাস সিক্সে আমি করি তারপরে দেখি যে বই কেনা লাগে সারাটা বুকলি দিতেছে যে পলাশ বাড়ি রানা লাইব্রেরি থেকে বুকলি দিতেছে এখানে গেলে বই পাবা, এখন আমার তো বাইক কইতে পারি না আর বইয়ের কথা যে কেমনে ঘুম, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না আমি যেহেতু অথচ পর্যন্ত আসছি আমি কষ্ট করে লেখাপড়া করবো, তখন থেকে আমার ভিতরে কাজ যে আমি লেখাপড়া যেভাবে করবো বাড়ির বাড়িতে খানা পাইলে পাবো না পাইলে না পাবো, তারপরে পড়ালেখা করবো, আমার ভাইরা তো কোনো মাদ্রাসার ভাত দিতে পারে না, পরে আমার নানার বাড়ি ছিল আমার মাদ্রাসার পাশে, ওই নানার বাড়িতে ওনারে থই আমার মামারা নানার নানা তো ছিল না মামারা ছিল বড় মামা ওনারা থই করে ভাই আমার মায়ের যা কথা বলে আসে ভাই তুই আর ডাকি এটা আমার অনেক স্বপ্ন আছে যে আর আদেশ বানাইবো, তখন আমার বাড়িতে রেখে দেয় মামা সকালবেলা ও আসে আই আগুন নিয়ে ভাত খাওয়া যায়, আবার রাতের বেলা ঈশান নামাজ পড়ে আসে ওখান থেকে বড় ভাই ভাত খায়, আর আমি বাড়িতে আমরা তখন তিনজন আমার আব্বা আম্মা আমি ওদেরকে যে টাকা দিয়েছি এগুলো নিয়ে অনেক মারামারি হয়েছে অনেক ঝগড়াঝাটি পর্যন্ত হয়েছে, আমি দেখছি আমার আপুরিও পর্যন্ত ওরা পিড়েছে এমন একটা সময় আমি দেখছি, এই কথাগুলো আজকে মনে হলে মনে হলে দুই চোখ দিয়ে পানি বের হয়, এত কষ্টের ভিতরে ছিলাম আমরা,
টাকা দিত না ওরা মালয়েশিয়া চলে গিয়েছিল,
হ্যাঁ মালয়েশিয়া চলে গেছে কিন্তু টাকা দেয় না, তখন তো আমার দিল রিস্কে চালাই রিস্কে চালে ও কোনো মতো খায় ওর কথা যে আমার টাকা তো দেবে না দেবে না, আবার বলে যে তুই বাড়ি থেকে চলে যা তুই আমার জায়গা খালি করে দে, তোরা আমার টাকা দেয় আমি জায়গা খালি করে দেবো, ওরা টাকা তো দেয় না, পরে এখন আমার আব্বাই বলছে যে তুই টাকা দিলে না দিস তাহলে তুই ওই ওই তোর যে জায়গা আছে বাংলাদেশে ফোনে কথা বলে সাথে বিদেশের সাথে ফোনে কথা বলে যে জমি আছে ওই জমি তুই আমার কোলারে আমার দামাই দিয়ে লিখে দেয়, তখন ওরা ও তো বিদেশ, ওকে আমরা জমি লিখে দিবো। আর ওদের তিন ভাইয়ের যে জমি ছিল ওই তিন দুগুণ ছয় শতাংশ, ওই ছয় শতাংশ জমি আমার দিল ভাই এসটি বেড়ে যায়। যে ভাই বুদ্ধি বুদ্ধি ঘাটাইয়া মানে ব্রেন বুদ্ধি দিয়ে ওদেরকে টাকা পয়সা কিছু লোক দেখায় নয় শত জমি এসটি বেড়ে নেয় নিয়ে ওই জায়গা থেকে তারা বর্তমানে বাড়ি ঘুরে আসে। ওই বাড়ির টাকা আমার তো আমার আব্বাকে দিছে, পর ওরা জমি দেয় নাই, টাকা পয়সা কিছু দেয় নাই। ওই জায়গায় জমিটা লিখে দিছে প্রায় দুই আড়াই লাখ টাকার মতন দিছে, ওই জমি লিখে দিছে প্রায় দশ এগারো সালের দিকে। দেওয়ার পরে তো উনি বলছে যে আমি তো টাকা আরো পাবো, জমি লিখে দিছে দিছে টাকা আমি আরো পাবো। তারপরে উনি ওখান থেকে বাড়ি সরায় না, তোর আমার সম্পূর্ণ টাকা দিয়ে দিবি আমি বাড়ি সরাবো। প্রায় সব মিলিয়ে টাকা আর সুদে আসলে মিলিয়ে প্রায় সাতাত্তর লাখ টাকার মতন চলে গেছে। সাত আট লাখ টাকার মতন তারা অবস্থায় পাবে, দিলে বেড়ে পাইবো। ওই টাকা বোঝা কিছু দেয় না, পরে জমিটা লিখে নিছে ওই এখন ওখানে থাকে। তো তখন আমি আমার দিলে ভাইয়েরা আমার আপারা এনজিও থেকে টাকা পয়সা তোলে, তুলে জমিগুলো আস্তে 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 শুকায়। তখন ক্লাস সিক্স থেকে আমি ওই ক্লাস সেভেনে উঠি, ক্লাস সিক্স আমি পড়ালেখা করতে কোনো গাইড নাই কিছু কিনা লাগে, এনজিও
থেকে টাকা তুলে জমি ছুটাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, জমি সব শুটে আলায় জমি আর কাউকে রাখে না। আর পরবর্তীতে কিছু জমি উপরে ভিডিও জমিগুলো থাকে, ওই জমিগুলো আমার খালার কাছ থেকে একবার কাছ থেকে টাকা নিয়ে মামার কাছ থেকে টাকা নিয়ে জমিগুলো সিটি আমার হাতে নিই। নিয়ে ওই মুহূর্তে তখন তো ওই কিস্তির টাকা চালাইতে হয়। তখন আমি ক্লাস সেভেনে দুই হাজার এগারো সালের ঘটনা, সেই ক্লাস সেভেনে আমি তখন তোমার বই কেনা লাগবে, তখন ওই বইটার দাম ছিল ছয় সাতশো টাকার উপরে। পরে এখন আমি আমার বাইক বলি কোনো সারা পাই না বাইরের থেকে, কেউ কিছু বলতেও পারে না। তখন আমি আবার চিনতে পারলাম যে আমি আন্টিকে কই, আমার এই ব্রাগের ম্যাডামের যে আন্টি শোভা আন্টি, আরে বলি সে বলে কি করবি কষ্ট মষ্ট করে চল, তাহলে এক কাজ করতে তোর বাবা যদি কামলা দেয় তুমি একটা কামলা কাজ কাম করার চিন্তা ভাবনা কর, তুই তুই এখন তো ছোড়ো না, তুই দুজনের একটা কাজ কামলা হাত বাড়াইতে পারস, বাড়াই দিয়ে বইটা কিছু কিনতে পারিস। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ ঠিকই তো কথা বলছে, আমি তো সেইরকম ছোড়ো না কাজকাম তো করতে পারবো। তখন আমাদের এক আমাদের পাশের বাড়ি ওনাদের ফ্যামিলি মানে ওরা বড় লোক বলতে কি মানে বড় লোক বাড়ি গল কেনাটা বাড়ি ইংরেজ কেটে ভাই ওদের গাড়ির কাউন্টার আছে দোলভাঙ্গায়। তো ওই ইলেশ ভাই বাড়িতে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, উনি আমার বড় ভাইয়ের মতো, মানে ওর ফ্যামিলিতে আর কেউ নাই, ওই ইলেশ ভাই একাই, ওনার আম্মা আর ওনার বউ আর কেউ নেই ফ্যামিলিতে। তো ওনার ধান ধুন কাটা বাড়ি বাজার সাদার করতে লোকজন লাগে না, এই হিসেবে ওনার ওনার কাছে আমি থাকি। মানে তখন তো টোটালি ক্লাস সেভেন এক বছর ধরে ওনার বাড়িতে আমি মনে করেন যে থাকা হওয়া আমি স্কুলে সঠিক সঠিক মতোই যাই দিয়েছি, কোনো সমস্যা নেই। ছেলেটা যদি আমার বই কিনে দিল দরভাঙ্গা থেকে, ওর মাঝখান দিয়ে ওরও সমস্যা হয়েছিল, কিন্তু অর্থ দুজন সমস্যা হয়েছিল। পরে তখন ওর বাড়িতে চলে আসার এক মাস আগে ও বলতে যে সাধারণ আমি তো দুটো রুম আছে আমার, ওই রুম দুটো আমি প্লাস্টার করবো, তো তুই এক কাজ কর রুমের মাটিগুলো বাইরে বাইরে ফেলা যায় তাহলে এটা আমি প্লাস্টার করতে পারবো। পরে কোনো কথা মতো মাটিগুলো বাইরে ফেলা দিয়ে মিস্ত্রি নিয়ে এসছে, শুধু একজন মিস্ত্রি এসছে আর আমার লেবার হিসেবে হেল্পার হিসেবে রেখে দিয়েছে। তো আমি ওখানে কাজ করলাম, পরে একজন মিস্ত্রি নিয়ে এসে ওনার মাঝের পাড়া করা শেষ। তখন ওই ভাই আমার কই যাচ্ছে তুই কাজ করতে পারবি আমার লাগে, ওই রাজমিস্ত্রি তুমি বলছি পারবি না কেন, ওইটা করতেছি তো ওই ঠিক আছে তুই কালকে আমার লাগে দেখা করিস, তুই সময় দিলে ফাঁক পাস, তুই আমার লাগে যোগাযোগ করবি আমি তোর কাজে লিয়ে যাবো, তোর পড়ার লেখা সব দিক দিয়ে ঠিকভাবে চলবো, তোর পড়ার সাথে টাকার কোনো সমস্যা থাকবো না। আমি বলছি ঠিক আছে। ওনার নাম ছিল গোলাম মিয়া মিস্ত্রি, তো ওনার সাথে আমার যোগাযোগ হয়ে গেলো। তখন আমি ওদের বাড়িতে ইলেজের বাড়িতে যাই না, তখন তো আমি একটা রাস্তা পাই গেলাম যে এখন তো আমি কাজ করতে জানি, ইট পাঁচ ছটা করে ইট হতে পারি, তারপরে সিমেন্ট টিমেন্ট সব খোলাখুলি সব কিছু করতে পারি, মোটামুটি ইটও রাখতে পারি সেই সময়টাতেই, মানে এটা দশ পনেরো দিনের ভিতরেই। তখন ওই পড়াশোনা চলতে আছে, তখন খাতা কলম একবারে কাজ করি, খাতাপত্র যা লাগে একবার কিনে তুমি ছুঁয়ে দেই, বই কোনো কিন্তু মানে কিনতে কোনো সমস্যা নেই। এই যে গ্রীষ্মকালীন অবকাশের সময় বন্ধ দেয় সেই সময় কাজ করি, আবার রমজান মাসের ছুটি দেয় এই সময়ও কাজ করি,
কাজ করে বইটাই কিনে
না, হ্যাঁ বইটাই কিনে পড়ালেখা চালাই।
ওকে,
সে পড়ালেখা চালিয়েছে প্রায় সেভেন শেষ, সেভেনে ভালো, তখন সেভেনে আমার রোল ছিল একুশ রোল, তখন আমি ক্লাস এইটে উঠি, তখন ক্লাস এইটে যে আমার রোল হয় সাত রোল, হ্যাঁ একুশ থেকে সাত। তো আমি যখন রাজনীতির কাজ করি পড়ালেখা চালাই, সালেতে সালেতে যখন ক্লাস এইটে উঠলাম তখন নাকি শুরু হলো আবার জেএসসি পরীক্ষা, বুঝতেছে যে জেএসসি হবে। সেই সময় ক্লাস এইটের বই কিনতে অনেক টাকা লাগতো, প্রায় দুই হাজার আড়াই হাজার টাকার উপরে লাগতো সেই সময়। আর সেই সময় কোচিংও পড়া লাগবো, প্রাইভেটও পড়া লাগবো, তখন টাকার তো আরো প্রয়োজন। বাড়িতে আমি টাকা পয়সা কিছু কথা বলি না, তখন আমি ওই কাজ করতেছি প্রায় প্রথম ক্লাস সেভেন শেষ, তখন ওই যে বন্ধ দিল ডিসেম্বর মাসে বন্ধ, তখন আমি চিন্তা করতেছি বই টই কিনতে তো অনেক টাকার প্রয়োজন। তখন আমার একটা বন্ধু ছিল নাম মোতালিব, ওরা আবার কি করে ঢাকায় আসে, ঢাকায় কয়ে এই কাজের তো ঢাকায় আরো অনেক দাম, আমি কি করস কয়েকটি ঢাকা এক মাস থাকস তাহলে তো ছয় সাত হাজার টাকা পাবি। আমি এটাই নাকি কয়ে হ্যাঁ দেখ না সবাই যায়, আমি হ্যাঁ তো যাই আমি দেখি, তাহলে তুইও চল। তখন ক্লাস সেভেনে শেষের ঘটনা, ক্লাস সেভেনে পরীক্ষা শেষ সেই সময় ছুটি দিছে স্কুল, সেই
সময়
হ্যাঁ এইটে ওঠার সময় তো ওর সাথে আমি তখন সর্বপ্রথম ঢাকায় আসি আজমপুরে, আসলে ওখানে টাঙ্গাইলের একটা কনেক্টর ছিল কনেক্টর, উনি অনেক লোকটা অনেক ভালো, টাকা পয়সা এক টাকাও মারে না উনি, উনি টাকাটা ক্লিয়ার দিয়ে দিত। তখন আমার ওখানে কনেক্টর বললো যে তুমি কাজ করতে পারবো? আমি কাজ তো করি তো দেশে করতেছি না। পরে বললাম ঠিক আছে কাজ যদি করো তাহলে তোমার দৈনিক হাজিরা হবে 240 টাকা করে। আমি যখন হিসেব করলাম যে 240 টাকা যদি হয় তাহলে তো প্রায় 6,000 টাকার উপরে। আবার খাইতে যাবো 60 টাকা, প্রতিদিন কোনো খানা খাবো 60 টাকা অনেক দেওয়া লাগবে। কোনো 60 টাকা খাইতে নিত প্রতি মাসে ইয়ে করে দেখলাম যে তাহলে তো মোটামুটি অনেকটাই থাকা। ওখানে আমি সর্বপ্রথম 26 দিন থাকলাম, এক মাস থাকতে গেলে আমার স্কুলের ক্লাসে নতুন বই দিব তখন সময় ওভার হয়ে যাবো। এই কারণে আমি 26 দিনের ভিতরে ওখান থেকে টাকা পয়সা হিসেব করে দিয়ে আমি আয়া করি। 28 তারিখে মাসের শেষে 1 তারিখে বই দেবো, 28 তারিখে আমি আয়া করছি। তো ওখানে হিসেব করে দিয়ে আমি সম্ভবত শরীর মশরণ আছে যে 5,600 না 5,800 টাকার মতো আমি পাইছিলাম। আমি বাড়িতে দেখলাম আইসিয়া স্কুলে গেলাম, রেজাল্ট লেখা আছে না, বলেছে না রেজাল্ট ভালোই আছে। এই তখন টাকা আমার কাছে আমি রাখলে হয়তো কোনো কিছু তো হবে, পরে আমারে বললাম মা আপনার কাছে টাকাটা রেখে দেন, আমার তো বই কিনতে হবে, আবার ফির কোচিং করতে গেলে একটা সাইকেলেরও প্রয়োজন আছে, একটা সাইকেলও কেনা লাগবে, স্কুলে প্রাইভেটে কোচিংয়ে যাওয়া তো সম্ভব না। পরে মার কাছে আমি কেয়ারে রেখে দিই, দিয়ে আমি স্কুলে যাইতেছি। পরে এই সময় ওই মার কাছ থেকে টাকা নিয়ে কিছু কিছু বই কিনছি। 4 মাস মানে স্কুলে ক্লাস 4 মাস লাইন চলতে আছে, তখন পরীক্ষা ছিল বর্ষের ভিতরে 3টে, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল আর বার্ষিক পরীক্ষা।
প্রথম সময় দ্বিতীয় সময়
হ্যাঁ, এদিন পরীক্ষা দুটোর পরে সেদিন আমার এক লোকে বলে দিছে যে তুমি যদি আমার যদি জমিটা একটু নিয়ে দিতি তাহলে তোরা আমি 200 টাকা দিতাম। আমি বললাম যে কোন জমিটা, পরে আমি বললাম জমুক জায়গা জমি আছে, আমি চিনলাম জমিটা, তো ঠিক আছে আমি ওটা নিয়ে দেবো। যে পরীক্ষায় সকালবেলা 2টার থেকে পরীক্ষা শুরু হবে, তো সেদিন সকালবেলা ভোরে উঠলে মনে থেকে
জমি নিরানো মানে অনেকে বুঝবেন না, জমি নিরানো মানে জমির আগাছা পরিষ্কার করা।
হ্যাঁ, আগাছা পরিষ্কার করা। এরপরে আমি ঘুম থেকে অনেক সকালবেলা উঠলাম, উঠে ওই জমিতে গেলাম, যা মানে পুরো সাইডে পুরো ভরা করে যায় জমি, পুরোটাই 1টা বাজতে মানে নিরেন শেষ করে ফেলেছি, পুরো 10% উপরে জমি নিরেন শেষ করে ফেলেছি। চুক্তি দিয়ে দিছে আমার এই 1টা বাজে আদান দিল, আর আবার দুজন মনে করে খাওয়া দাওয়া করে আমি পরীক্ষা দিতে গেলাম স্কুলে। যে এখন আমি রাশিদ দেওয়ার আগের দিন বলছিলাম আমার একটা স্কুল ফ্রেন্ড রাশিদ দেওয়ার বলছিলাম যে আমার সিট খোঁজা লাগে, তখন থেকে আবার নিজুন সিস্টেম বাইর করতেছে পরীক্ষার সিট নাম্বার খোঁজা লাগে। তো ওরা বলছিলাম ও আমার সিট নাম্বার খুঁজে লাগবে আছে, এবার আমি বললাম যে ওই রুমে তোর সিট নাম্বার। পরে গেলাম রাজের আপনার সিট নাম্বার সব কিছু ঠিক আছে, তো ওখানে বসছি, বসার কিছুক্ষণ প্রায় পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে একটা মাই আসে, আজকে বলতেছে যে ভাই আপনি সরে আমি ভিতরে যাবো, আমি এখানে আর করে যাবেন, এখানে তো সিট তো বলবো হয়ে গেছে, ভাই না এখানে আমার সিট আছে। তখন একটা ব্রেঞ্চে 3 জন করে লোক বসতো, সেই সময় আমার দেখছি যে 3 জন, তাছাড়া 2 জন বসতাম টেবিলের ও মাথায় একজন, নিয়ে মাথায় একজন। তখন দেখুন যে 3টে তো সিট নাম্বার দেওয়া, মাঝখানে একটা, দুই পাশে দুইটা আছে হচ্ছে ক্লাস 8-এর, আর মাঝখানে একটা আছে ক্লাস 7-এর সিরিয়াল। তখন বললাম ঠিক আছে তাহলে যান, এও ভিতরে গেল, আমি পাশে, আমার একটা ডাইরি স্কুলে দিই মানে একই ক্লাসে দিই, ও আর এক পাশে, এই 3 জনই পরীক্ষা দিতেছি।
মেয়েটা মাঝখানে, আপনারা দুই পাশে দুটো ছেলে?
হ্যাঁ, দুটো ছেলে, মানে এক ছেলে মেয়ে একত্রিত ভাবে পরীক্ষা দিতেন, কোনো আলাদা ছিল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আরো একবার বলছি 09613-892-892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে কনফেস করছেন শাহজাহান প্রধান, চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archer। আরো একবার বলছি www.facebook.com/kibriya.archer। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডট হ্যালো 8920 এবং এই অনুষ্ঠানটি JBSB, এই 3টি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাকপ্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট ব্যাগ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, 4 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, কিবলি আজ আপনাদের সঙ্গে। এবং শাহজাহান প্রধান রয়েছে আজকে, তার জীবনের ঘটে যাওয়া অপরাধ কিংবা ভুলগুলো আমরা যাই বলি না কেন তা কনফেস করতে। শাহজাহান প্রধান, শুরু করুন আবারও। তারপর
তখন এবার পরীক্ষা দিতেছি, পরীক্ষা প্রথম পরীক্ষা ভালোভাবে দিলাম, দিয়ে পরীক্ষা শেষ করে আবার বাড়িতে যাওয়া পড়াশোনা চালাচ্ছি। দ্বিতীয় দিন আবার পরীক্ষা, মানে পরীক্ষা দিতে দিতে পরীক্ষা সব প্রায় শেষ, পরীক্ষা সবগুলো শেষ হওয়ার পরে আবার স্কুল ছুটি দেয়। তো তখন আমি চিন্তা করলাম যে টাকা আনছিলাম এই টাকা যেতে প্রায় শেষ হয়ে গেল, বই দিয়ে কিনতে আমার আম্মা ওখান থেকে কিছু টাকা খরচ করছি। পরে চিন্তা করলাম যে ঢাকার দিকে যাবো না, বেশি দিন তো ছুটি দেয় নাই, প্রায় 15-16 দিনের মতন ছুটি।
আচ্ছা,
এই 15 দিন বাইরের দিকে কাজ কাম করি। তখন আমি সাফারি কাছে গেলাম, দাদা কাজ কাম কি অবস্থা? হ্যাঁ কাজ কাম আছে, তো চল কাজে যাই। পরে ওনার সাথে কাজ করতে করতে প্রায় 2,500 টাকার মতো কাজ করছি।
আচ্ছা,
পরে আমি চিন্তা করলাম যে আমার তো কোচিং এর টাকা লাগবে, একটা সাইকেল জরুরি, এতদিন পড়ালে হারিয়ে যাওয়া আশা করতে না সেই সম্ভব হয়, অসম্ভব জনক। পরে আমার স্বাস্থ্য বনাই সেই সময় একটা সাইকেল বিক্রি করবে, উনি মানে ভাঙরি কিন্তু ওই সাইকেল দিয়ে, মানে সাইকেলটা অনেক মজবুত হাডি সাইকেল, ওই সাইকেলটা বিক্রি করবে। পরে ওনার কাছ থেকে আমি 2,200 টাকা দিয়ে সাইকেলটা নিই। ওর ওই সাইকেল দিয়ে সকালবেলা ভোরে উঠে কোচিং এ যাই, আবার 10টা বাজায় স্কুলে যাই, আবার বিকেল বেলার দিকে হিন্দি স্যার আছে, উনি স্যার আমার কাছে রসায়ন প্রদত্ত আর গণিত এটা তিনটে প্রাইভেট পড়ি, 3 সাবজেক্টে সেকেন্ড টার্মিনাল পরীক্ষার আগ পর্যন্ত প্রাইভেট পড়তেছি। করার পরে সেকেন্ড টার্মিনাল যে পরীক্ষা হবে শুরু, সেই সময় আবার পরীক্ষা দেওয়ার জন্য ওই ক্লাস 2টার পর থেকে পরীক্ষা শুরু।
আচ্ছা,
তো পরীক্ষা দেওয়ার জন্য গেছি। এখন আমি সেদিন যাইতে আরো অনেক লেট হয়ে গেছে, প্রায় খাতা দিয়ে দিছি, তারপরে আমি গেছি।
আচ্ছা,
পরে এখন কই বুঝবো, কই সিট খুঁজবো, আমি তো কিচ্ছু বুঝতে পারি না। পরে এখন আমার ওই ক্লাসে দিয়ে একটা ছেলে বলতেছে, সাধারণ এই জায়গায় আয়, ভিতরে গেছি যা ওখানে বসছি, খাতা নিয়ে বসে আগে লেখালেখি শুরু করে দিলাম, নাম ঠিকানা রোল টোল সব লেখা শুরু করে দিলাম। মানে ওই যে মেয়েটা ফার্স্ট টার্মিনাল পরীক্ষা দেওয়ার সময় বসছিল, পরে ওই একই জায়গায় একই ব্রেঞ্চিতে ওই মেয়েটা আবার বসছে। এই পরীক্ষা সেদিন আর কিছু বলতে পারলাম না, পরীক্ষা তো লেট করে গেছি, আমি যে পরীক্ষা খাতা শেষ করতে দূরে হয়ে গেছি, তারপরে দিন পরীক্ষা দিতে গেছি। পরে এখন আমি মেয়ের তো আমার সাথে কোনো কথা বলে না, আমি তখন এইসব ফিল্ম ভালোবাসা কোনো এইসব দিতে তখন ছিলাম না।
আচ্ছা,
আমি কেউ কি করতো কিনা তার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না আমার। দ্বিতীয় পরীক্ষা যেদিন দেবো সেদিন আমি ওরা দিয়ে গেলাম, দিয়ে লাগবো না নাম ঠিকানা, ওনার তো লেখাই আছে নাম আর রোল লেখা। পরে ওরা দিয়ে গেলাম যে তোমার বাড়ি কই, পরে বলছে যে আমার বাড়ি মানে ওর বাড়িতে স্কুল থেকে দেখা যায়, তো স্কুল আর ভিতরে থেকে দেখা যায়, বলেছে যে ওই জায়গা আমাদের বাড়ি, বলছে ওই জায়গা তোমাদের বাড়ি করছে। হ্যাঁ, তুমি এখানে কতদিন দিয়ে পড়া মিলে করো? ক্লাস 6 থেকে উঠছো? হ্যাঁ, আমি কিস্তি 6 থেকে উঠছি। আমি যে কথাবার্তা আমি ভালো মন্দ জিজ্ঞেস করতাম। তখন দ্বিতীয় পরীক্ষার দিনে তখন আমি ওই কাজ করার আগে যে টাকা পাইছিলাম 500 টাকা দিয়ে একজন একটা হিরো নিচ্ছি তার সাথে জুড়ুয়া খেলায়, ওর কাছ থেকে 500 টাকা একটা ফোন ডাকছিলেন, ভিডিও ফোন। ওই দিয়ে আমি তৃতীয় পরীক্ষার দিনে ফোনটা নিয়ে মানে ভুলের কারণে নিয়ে আসি।
আচ্ছা,
তখন ওর একটা ছবি উঠে আমি পরীক্ষা শুরু হওয়ার আগে এসেছি, ছবি উঠে
এটা পারমিশন নাকি আপনি নিজে চুরি করে?
নিজে চুরি করে। পরীক্ষা দিলাম একই বেঞ্চে একই জায়গাতে, আবার দ্বিতীয় পরীক্ষা দিলাম একই জায়গাতে, মানে একটা আত্মাদের মধ্যে পড়ে গেছি আমি, এটা কেমনে সম্ভব? তখন আমি মানে এইসব বিষয়ে ভালোবাসার সম্বন্ধে কিছু জানতাম না, বুঝতাম না। ওই যে ছবিটা উঠেলাম, উঠেতে যখন অন্য এক ছেলে দেখছে, ছেলে দেখে এখন ওই মেয়েটা বলছে, বলছে যে ওই মেয়েটার নাম ছিল সোনিয়া, যে সোনিয়া তোর ছবি উঠেছে ওই বড় ভাই, তখন তো আমরা সিনিয়র ছিলাম। পরে এখন সেদিন আমার কিছু বলে নাই, চতুর্থ পরীক্ষার দিনে বলতেছে, ভাই আপনি আমার ছবি উঠেছিলেন মোবাইল ফোনে? আমি বলছি হ্যাঁ উঠেছি। তাহলে ছবিটা ডিলিট করে দেন। পরে ওর সামনে আমি ছবি ডিলিট করে দিছি, এখন আমি যে ভালো মন্দ দিয়ে গেই তখন আমার ভাই ওই মুহূর্তে ওই ক্লাস এইটে যখন পড়ি তখন সেই সময় ওদের মানে আমাদের স্কুল ছেড়ে অল্প একটু পাশে হাবি যে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা থেকে বাইরে পড়া শেষ করে ওখানে শিক্ষক হিসেবে উনি চাকরি নিয়েছে। এবার আমার তখন নাম পরিচয় দিছি, তখন তো মেয়ে শুনিয়া ও বুঝে যাচ্ছে যে আমি হুলগিটার ভাই, অমুক জায়গায় আমাদের বাড়ি, তখন বলছে যে আপনার ভাইয়ের কাছে তুমি সকাল করে পড়ি।
ওই মেয়েটা বলছে হ্যাঁ মানে আপনার ওই হাফেজ ভাইয়ের কাছে শুনিয়া সকালবেলা করে আপনার ভাইয়ের কাছে পড়তে
পড়তে আসতো। তো এইসব কথাবার্তা আমরা বলতেছি, এখন ওরে আমি দৈত্য পরীক্ষা পরীক্ষা দিতে দিতে ওরে আমি হঠাৎ করে বলতেছি কি যে তোমার সাথে আমার কিছু কথা আছে। কিছু কথা মানে কি বলবেন আমাকে? আমি যখন পরীক্ষা শেষ হবে আজকে থেকে তো পরীক্ষা শেষ, আর তো পরীক্ষা নাই, আমি একটা কথা বলবো। ঠিক আছে পরীক্ষা শেষে বললেন, পরে আমি পরীক্ষা দেওয়ার শেষ খাতা জমা দিয়ে দিছি। আমার তো ওই রমজান মাসের আগের কিন্তু এটা, পরে ওই শুনিয়া আসলো বলতেছে যে বলেন কি বলবেন। তখন আমি ওকে বললাম যে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার সাথে যে তুমি বলো যে তোমাকে আমি ভালোবাসবি, এমনি করছি যে তোমাকে ভালোবাসবি। ভালোবাসবি মানে ভালোবাসা আবার কারে পাই আমি যেই কারো পাই মানে দেখো না আমি ভালোবাসে না কয় না, আমি ভালো টালো বাসায় বাসি সব কিছু বুঝি না, এইসব ঠিক না, গ্রাম অঞ্চলের মেয়ে তো মানে সেরকম সুরাজ দিল লোক না, মেয়েটা সাধারণ ঘরের মেয়ে, কেউ বলতে গেলে না এইসব আমি করবো না, আমি এই যদি না করো তাহলে কিন্তু আমি একটা দুর্ঘটনা ঘটাই দিন। তো আপনি কি দুর্ঘটনা ঘটাইবেন? পরে আমাকে ভাই শুনেন শুনেন ভালো মতো বুঝতেছে বুঝে দিচ্ছে আমার, দেখেন সম্পর্ক বললে বাবা মা মনে কষ্ট পায়, বাবা মা অনেক খারাপ জানে, ওর বড় বোন নাকি আবার অন্য এক ছেলের সাথে সম্পর্ক গিয়ে ভাইকে গেছে, ও কারণে ও ভয় পাচ্ছে যে আমার সাথে সম্পর্ক করবে না। বই আমাকে বলতেছে আমি বলছি না আমি এত কিছু জানি না, তুমি আমার সাথে সম্পর্ক করবে কি আমার ভালোবাসবে না সেই কথা বলো। ও তখন আমার কয় আমি করতে পারি, একটা শর্ত আছে। আমি কি শর্ত? ভাই আমার স্বাস্থ্য ভাই আছে, ওরা ওরা দুই ভাই, ওরা ওরা ছিল দুই বোন, আর পিছিয়ে একটা ভাই ছিল, ওদের কোনো বড় ভাই ছিল না। তো শুনি আমার বলতেছে যে আপনি করতে পারি একটা শর্তে, আপনি আমার স্বাস্থ্য ভাই আছে আব্দুল হালিম, ওকে চিনেন? আমি আব্দুল হালিম আমি তো কাউকে চিনি না। ওই যে কম্পিউটার দোকান দেখা যাচ্ছে ওই কম্পিউটার দোকানটা জানেন? তোমাকে ওটা হাসান আলী ভাইয়ের কম্পিউটার দোকান, ওর ভাই ছোট ভাই হচ্ছে হালিম আব্দুল হালিম, আপনি ওর সাথে গেলে দেখা করবেন, দেখা করতে করলে বলতে পারেন, তাহলে আমি সম্পর্ক করবো না করলে করবো না। আমি তো এইটাই আবার কোন ধরনের কথা বলছি, হ্যাঁ এটাই কথা। পরে সেদিন চলে গেলাম, পরের দিন সকালবেলা বৃহস্পতিবার আসলাম, এখন আমরা ফ্রেন্ড জিজ্ঞেস করছি কিরে এখানে আব্দুল হালিম নাম কার, ওর চোখেই যে লোকটা, পরে উনি ছিল হাফেজ, আমার ভাইয়ের সাথে আবার ওনার পরিচয় ছিল, হাফেজের সাথে তো আবেদন করেছে তাকে। তো উনি আমি গেলাম সালাম দিলাম, যে ভাই আপনার নাম কি? আব্দুল হালিম। বলছি হ্যাঁ আমার নাম আব্দুল হালিম। ওই শুনিয়া নামে ওকে আপনি চিনেন? ও হো ও তোমাকে বলছিল এটা আসে চলো। এই কথা বলতে উনি আমার ওনার বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যায় বলে ঠিক আছে সাইকেলটা এখানে লক করো। পরে সাইকেলটা ওর বাড়িতে লক করে একটা জঙ্গল আরা আমি আবার ওই জায়গায় আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই আব্দুল হালিম ভাই আর আমি মানে বসছি, এর কিছুক্ষণের মধ্যেই চলে আসছিল সোনিয়া, আসে ওখানে তিনজন আমার কিন্তু ওখানে বসছি ওই আড়াটার ভিতরে বসে। এখন আমারে বলতেছে যে তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম সাজান। পরে বলছে যে তোমরা কয় ভাই কয় বোন? আমি বলছি আমরা দুই ভাই এক বোন, বোন বড়, আমার ভাই যে মাথায় চাকরি করে। ও হো তুমি তাহলে বিপ্লব হুজুরের ভাই? আমি বলছি হ্যাঁ। সেরকমই তো কথাবার্তা সেরকম মধ্যে দেখতে আসি, মানে আমার মতন আমার ভাই তাই দুদিন। তখন বলছে যে ঠিক আছে আমি সন্ধ্যারে বুঝে যাবো, মুনি এটা সম্ভব হইব, তুমি টেনশন নিও না, আমার নাম্বারটা নিয়ে যাও। উনি আসতে বলতেছে আমার আস্তে আস্তে যে নাম্বারটা নিয়ে যাও, যদি আমার ফোন দেওয়া তুমি এলাকায় কথা কইবা। আমি বলছি ঠিক আছে কথা কমি। পরে ওখান থেকে কথা বলে চলে আসি, শুনে সেটা আর কোনো কথা হলো না ওই জায়গায়। পরে বাইরে আসছি, আসার পরে দিন সকালবেলা সেদিন বিকেলবেলা চলে আসছি, পরের দিন সকালবেলা শুনিয়ে এখন আমার ফোন দিছে, ফোন দিয়ে এখন ভালো মন্দ জিগে দিছে, তেমন ভালো মন্দ জিগে এলাম। জিজ্ঞেস করানোর পরে এখন ওই আব্দুল হালিম বলছে দেখছে তো সাদা এইভাবে মানে পুরো রমজান মাস চলতে আছে খালি। ও ফোন দিছে আমাকে, আমি ফোনটা রিসিভ করলাম, করছে ফোনটা ব্যাক করো। পরে আমি ফোন ব্যাক করে ওর সাথে কথা বললাম যে তুমি এই ফোন পাইছো কই? কারণ আমি হালিম ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়েছি তোমার লাগে কথা বল। তখন আমার তুমি করে বলতে আছে যে তোমার লাগে কথা বলার জন্য। আমি বলি কি বলবো বলো? তাই আমরা তো মার্কেটে যাবো আগামী বৃহস্পতিবার সাদা সাদম যান, যদি তুমি যদি আসো তাহলে তোমার সাথে ওই জায়গায় কথা হবে। আমি বললাম যে ঠিক আছে আসবো, এই কথা বলে রেখে দিছে। বৃহস্পতিবারের দিন সকালবেলা সাইকেল নিয়ে বাজারে গেলাম, মগুর বাজারে গেলাম, মগুর বাজার থেকে ও আব্দুল হালিম ওর সাইকেলের পিছনে বসছে আর আমি ওর সাইকেলের পিছনে আমার সাইকেল নিয়ে। পরে যে মার্কেটে আসলাম, আসার পরে সাদাটা বন্ধ করলো, বললো যে সাদাম চলো দেখে কোনো চয়েস করো। তখন আমি আমার কাছে 200 টাকা ছিল, যে ওদের কিছু কিনতে তাই কিনে দিবো না আসলে দিব না। পরে ও একটা দোকান থেকে একটা ফিরিজ নিল 700 টাকা দিয়ে ফিরিজের কাগজ নিল। পরে এখন আমি ওরে নিয়ে গেলাম কসমেটিকের দোকানে, আমার এক সেরকম সেরাপড়ি শুধু কসমেটিক দোকান ছিল কলেজ বাড়িতে, ওখানে নিয়ে গেলাম। পরে ওখান থেকে ওরে 200 টাকার মতন কসমেটিক, ওই যে মেয়েদের কসমেটিক বলে যা আর কি, ওই 200 টাকা দিয়ে কিনে দিলাম। দেখো এখন আমরা তিনজন আবার ওখান থেকে রওনা দিচ্ছি, সাইকেল নিয়ে রওনা দিচ্ছি বাড়ি আসবো। এখন আস্তে আস্তে ওদের বাড়ির কিছু সামনে আগে একটা নিরিবিলি জায়গা, ঠান্ডা বাতাস, ওখানে বসছি। ওই সময় এখন শুনিয়ে ওই আব্দুল আলিম বলছে যে তোমরা দুজন কথা বলো, আমি একটু পাশে খাড়াই। পরে এখন আমরা দুজন কথা বলতেছি, ও বলতেছে যে একটু আব্দুল ভাই বলছে দেখে তো আপনার সাথে আমি সম্পর্কটা করতে রাজি আছি। আমি বলি না তুমি কারোর দোহাই দিয়ে আমার সাথে কোনো সম্পর্ক করবে না, তোমাদের মন চাই যে করবো না চাইতে করবো না শেষ। বলে না আমি করবো, আমি তোমার খুব ভালোবাসি মন থেকে, কিন্তু এই কথা তো সহজে বলতে পারি নাই। ওই তখন আমার ওই জায়গায় ফার্স্ট বলে যে আমি তোমার ভালোবাসি। পরে আমি ছোটো কথা তোরা বললাম তখন ক্লাস এইটে করি আত্মহারি কারণে। তো ওই তখন থেকে আমাদের দুজনের ভিতরে জায়গা শিক্ষিত হয়। ওই হালিম আব্দুল হালিমের ফোন দিয়ে আমার সাথে কথাবার্তা বলে হাবিদের ফোন দিয়ে। এর ভিতরে আবার ভাইয়ের সাথে ওদের পরিচয়, ওরা ভাইকে পড়াশুনো করায়। তখন এই ব্যাপারটা টোটালি কেউ জানে না, কেউ বুঝতে পারে নি যে আমি সব কিছু এইসব কিছু করতেছি। ঈদের প্রায় কাছাকাছি আয় বসছে ঈদ, ঈদের একদিন আগে ওর সাথে আমি দেখা করলাম। ও বলছি সাথে সামনে তো ঈদ, দেখা তো আর হয়তো হবে না, ঈদের পরের দিন স্কুলে সকালবেলা আসলে আমার সাথে দেখা করতে পারবো। ওই ঠিক আছে তাহলে তুমি চলে আসো। পরে ঈদের পরের দিন সকালবেলা 8টা বাজে স্কুলে আসলাম, ওখানে আমরা কথাবার্তায় বলি। এই কথাবার্তা প্রায় ঈদের পরে চলতেছে। পরে বললাম না তাহলে প্রাইভেট কোচিং, তখন আমরা সব টোটালি প্রাইভেট কোচিং এক জায়গাতেই পড়ি। সকালবেলা কোচিং এক জায়গাতেই পড়ি, বিকেলবেলা যারা প্রাইভেট পড়ি একই জায়গাতেই। ও ক্লাস 7 আর আমি ক্লাস 8। তো এই করতে প্রায় মাস তিনেক সম্পর্ক ভালোই চলতেছে। তখন আমার যে এসসি পরীক্ষা এসে গেল, যে পরীক্ষা শেষ হয়ে গেল তখন তো স্কুল ছুটি। ওই ছুটির সময় আবার ওর সাথে দেখা সাক্ষাৎ করতাম স্কুলে, দেখা সাক্ষাৎ করতে করতে মনে করেন ও ক্লাস 8 উঠে গেছে, তখন আমি ক্লাস 9। তখন আমরা কিন্তু দেখা সাক্ষাৎ করি। তখন হঠাৎ করে ওর বাবা একদিন দেখে নিছে যে আমরা তখন 14 সালের দিকে মনে হয়, তখন গত ক্লাস 8 তখন আমি তখন ক্লাস 13-12 দিয়ে এসসি পরীক্ষা দিছি, 12 দিকে মনে হয় তখন ক্লাস 9 উঠছি। ওই স্কুলে পরীক্ষা ফলাফল বাইরে আসলো, আসার পরে আমি ক্লাস 9 উঠলাম। সকালবেলা দিকে আমরা কোচিংয়ে যাই, বিকেলবেলার দিকে প্রাইভেটে যাই। তো বিকেলবেলা প্রাইভেট পড়ি উনি স্যারের কাছে, তারও অনেক ছাত্র ছাত্রী পড়ে। তো পরীক্ষার আগে আমরা 1 ঘন্টা আগে আমরা দুজন যাই ওখানে বসে গল্প করি। তো একদিন ওর বাবাই দেখছে যে আমরা দুজন ওখানে বসে আছি, প্রায় আরো 2-3 দিন দেখছে। দেখার পরে এখন ও ওকে বলে যে কিরে তিগার সাথে কথা বল। তখন ও বলে ভাই জানাই দেয় যে আমি অমুক ছেলে অমুকের ভাইয়ের সাথে সম্পর্ক করি। তখন তার বাবা না অমুক কমই জানে, শুধু বলে যে আমি অমুকের ভাইয়ের সাথে সম্পর্ক করি। পরে এই জিনিসটা ওর আব্বাই জানছে, জানার পরে আস্তে আস্তে ওর আম্মা জানে, এভাবে আস্তে আস্তে তোর অনেকই জানাজানি হয়ে গেছে, পুরো এলাকা সহ জানে, স্কুলের বন্ধু বান্ধব সবাই জানে। তখন আমরা আমি আর স্কুলে বন্ধ মানে ছুটি কাটাই না, সেদিন শুধু খোলা থাকে, আমিও যাই ও যায়, কোনো স্কুল বন্ধ নেই, মানে টোটালি পাল্লা পাল্লা কেউ না দেখলে থাকতে পারি না, মানে সেইভাবে স্কুলে ক্লাস আমরা চলতেছে, আমরা দেখা শিক্ষা তো করতেছি বিকেলবেলা করে। তো এখন এভাবে চলতে চলতে এই জিনিসটি আমার বড় ভাইয়ের কানে দিয়ে দেয় ওর বাবাই, এরকম বুঝে আপনার ছোট ভাই তো আমার মেয়ে তার সাথে কথাবার্তা বলে, ওর অনেক ওরা দুজনকে ভালোবাসে, মেয়ে আমারে বলছে। এখন ভাইয়ের এসব বলার পরে এখন আমার বাড়িতে যায় কিছু কয় নেই, এখন শুধু আমি দেখি যে ভাইয়া সেদিন থেকে যেদিন কথা বলে বলছে তারপর দিন থেকে আমার উপরে কেমন জানি রাগ রাগ থাকে সবসময়। যখন মানে আমার সাথে দেখা সাক্ষাৎ হয় তখন যদি রাগ রাগ কথাবার্তা দেখি রাগ রাগ ভাবে কথাবার্তা বলে। কেন এখন শুনিয়ারে কই শুনিয়া এইসব বিষয় কি আমার বাড়ি থেকে কাউকে জানাইছো? হ্যাঁ হ্যাঁ, কেন তুমি শোনো নাই, তোমার কিছু কয়নি তোমার ভাইয়া? আমার তো আব্বাই তো কয়ে দিছি, আমি আব্বারে তোমার আমার আব্বাই আবার তোমার বাইরে কয়ে দিছে। আমি কই আচ্ছা কইছে ভালো হয়েছে, সমস্যা নেই, আমি এই ডরাই না। তো তখন ওই আব্দুল হালিম এইসব কথাগুলো জানা জানি হয়, হওয়ার পরে এখন আব্দুল হালিম ওর ভাই চাষো ভাই এখন আমাদের ডাকছে, ডেকে বলতেছে যে তুমি অমুক জায়গা তোমাদের স্কুলে অমুক সময় আয়া করো। পরে আমি সকালবেলা 10টার দিকে আমরা দুজন গেছি, এখন ও বলে যে তোমাদের সম্পর্ক করতেছো কেউ কি কোনো খারাপ কিছু দেখছে? আমি বলছি না আমি তো খারাপ কিছু কোনো কিছু করছি না। আর তখন তো এই খারাপ টিম বলে যে খারাপ কিছু করা লাগে বা ধরাধরি এইসব কিছুই আমি তখন ছিল না আমার মেমোরিতে, বুঝতাম না। তখন এসব বলার পরে আমি বললাম যে না আমার তো এরকম কোনো খারাপ কিছু করি নেই, আমি তো রাস্তা দিয়ে ঘুরছি ভালো লাগছে, এনে বইয়ে গল্প করছি এইটুকুই। ও শুনিয়া বলে যে হ্যাঁ আমার তো খারাপ কিছু কোনো কিছু করি নেই। তখন বলে তাহলে মানুষ এইসব কথাগুলো তো জানাজানি করতে দেখি না, একজনের সাথে একদিন ঘুরতেই পারে, তো আমি তো খারাপ কিছু না দেখলে তো আর এইসব কথাগুলো বলবে না। কারণ তখন বাজারের সবাই জানিয়ে গেছে, মানে আমাদের বাড়িতে টোটালি কেউ জানে আর ভাই জানে, আমাদের এলাকার দিকে তো তখন কেউ জানে না।
আচ্ছা,
কারণ ওদের বাড়ির দিকে জানাজানি হওয়ার পরে ও বলছে যে ঠিক আছে তোমায় সাধারণ তুমি আমাদের হাত থেকে সবকে বলো যে তোমরা খারাপ কোনো কিছু করবে না, তোমরা দুজনই বলো। তো তখন আমরা দুজনই ওর হাতের বা হাতের বললাম ঠিক আছে আমরা খারাপ কোনো কিছু করবো না এবং দুজন দুজনকে ভালোবাসি।
এটা কাকে কাকে কার কাছে শপথ করে?
এটা শপথ করলে আমরা আব্দুল হালিম উনি কথা অনেক কথা নিব, মানে
যিনি আলটিমেটলি আপনাদের এই এই মাঝখানে ঘটক হিসেবে কাজ করে।
হ্যাঁ 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 তাই।
ওকে,
পরে বলে ঠিক আছে করবো না। পরে ওখান থেকে চলে আসলাম, আসার পরে এখন আমার বাড়িতে এই জিনিসটা বইলে দিছে বড় ব্যাপারে যে বাবা এরকম হয়তো স্কুলে যায় তো এইরকম মেয়ের সাথে কথাবার্তা বলে, তোর তো স্কুলে রাখা যাবে না, তোর তোর বাড়ি নিয়ে যা, ওখানে ওটা নিয়ে পড়াশোনা করা। আমি তুই আমরা কিছু পাই নাই, আমিও বলছে তোর এখন দিলে ভাই আমার দিলে ভাই তুই এটা করতে আসবস। আরে না আমি মানে ওদের কাছে শিখে যাই না, বুঝলি না আমি এমন কোনো কিছু করে নিচ্ছি, আমি তুই কথাবার্তা কই একদিন মানে সবাই কিছু হয়ে গেল না, ওর বাবা নাকি মেয়েটার বাবা নাকি রুজলাকে বলছে এরকম এরকম তুমি গরস গরস বুঝলি না তুই করি নি, তোর তো এনে রাখবো না, তুই আমার বাড়ি যাবি ওখান থেকে স্কুলে ওখান থেকে পড়াই বাড়িতে ভর্তি করে দিবো, ওখান থেকে অনেক কাছে কাছে অনেক ভর্তি হবে তুই। এখন যা রে না ওখানে দাম মমি কিল্লে গিয়ে আমি যাবো পড়াশোনা করা লাগবো, তখন এখন আব্বা আম্মা মানে তখন আমার ভাই আপা বোন ওরা ভাই যাবো তো আব্বা আম্মা তখন তাই করতো, তখন আমার কথা মতো মানে আমার কোনো কথাই শুনতো না তারা। এর পরের দিন এইসব জানা দিন হয়ে গেছে, তখন ওর দেখা করতে দেয় না, সিনিয়র আসতেও দেয় না, সহজে বাইরে দেয় না, চুরি চুরি করে আমার সাথে ফোনে কথা বলা। তো এখন ও আমাকে একদিন বলছে যে তুমি তোমার শুক্রবার সেদিন নামাজ পড়ার নামাজ পড়ে এই মাত্র ঘরে ঢুকছি সেই সময় ফোন দিছে, বলছে যে সাধারণ তুমি সাইকেল নিয়ে চালু চলু তোমার বাইরের মাদ্রাসার পিছনে আসো। আমি কই ঠিক আছে আমি আসতেছি। পরে চালু চলি মাদ্রাসা মানে তখন একটা পোশাক পরে নিয়ে খালি সাইকেলটা নিয়ে বাইরে তুই মা করছে কইছাস, আমি কই আমি একটু আমার বন্ধুর বাড়িতে যাবো, বলে যখন আসছি ও বলছে যে তোমার সাথে আমি একদিন দুই দিন জন্য সম্পর্ক রাখি নাই, তোমার সাথে সারা জীবন ভালোবাসার জন্য সম্পর্ক রাখছি, এটা কোনো সম্পর্ক কোনো মিথ্যা যাতে না হয় এরকম তুমি কিছু করতে পারবা? আমি বলি কি করবো, তুমি আমার বিশ্বাস করো না আমি তোমার ভালোবাসি, তুমি তো আমার বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু এই যে মানে সে নানান ধরনের কথাবার্তা কই আছে তোমার আমার কাছ থেকে সরাই নিয়ে যাবো, তখন হওয়া আমার বাড়ির থেকে কইছে যে আমরা নাকি রাখবো না আমি স্কুলে নিয়ে যাবো, যে তোমার দেশের দিকে করতে পারবো না। পরে ওই বলছে তাহলে আমরা একটা কাজ করি, আমি কি কাজ করবা আসো মাদ্রাসার ভিতরে আসো, তখন মাদ্রাসার ভিতরে মানে একটা বড় তো কেউ ছিল না, আমার ছাত্র গুলো ছিল, আমরা এই দরজা দিয়ে আমার ভাই যে রুমটা থাকে যে রুমটা পড়াশোনা করাই ওই রুমটার ভিতরে মাদ্রাসা ঢুকছি। দুই কেউ আমাকে বলতেছে যে এই যে আল্লাহর কালামের দিকতেছো না তুমি নাচ করছো না, তুমি হয় নাচ করতে আসছি, তুমি এই আল্লাহর কালামের রূপে হাতের শপথ করে বলো যে তুমি আমাদের কোনো দিন বুঝবা না এবং আমার ছাড়া কাউকে বিয়ে সেদিকে করবা না। আমি বললাম তাহলে তুমি বলো, আমি তো বলবো, আমি তাহলে তুমি আগে বলো, তো আগে বললো যে এই যে আমি আল্লাহর কালামের রূপে হাত দিয়ে শপথ করে বলতেছি যে আমি তোমার ছাড়া অন্য কোনো ছেলেদের বিবাহ করবো না, বললে তোমারই করবো যতদিন পর্যন্ত বিবেক বুদ্ধি আছে যাদের পণ্য জানি বাবা মা কথাবার্তা শুনবো না, ফোনে এইভাবে আমি বললাম।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয়ে আপনাদেরকে বারবার সতর্ক করি, আমাদের এই সমাজ এবং ব্যক্তিগত জীবনে অনেক ইমোশনের সাথে আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে জড়িয়ে ফেলি, যেটা ধর্মীয় নীতি এবং নিয়ম অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এই ধরনের কাজ আল্লাহ পছন্দ করেন না, এবং যারা এই ধরনের কাজ করেন তারা গুনাহের কাজ করেন, সুতরাং আপনারা এই ধরনের কাজ করবেন না। এবং আমরা অনেক সময় আপনাদের দেখিয়েছি যে এরকম পবিত্র ধর্মগ্রন্থের উপরে হাত রেখে ওয়াদা করে অনেকেই পরবর্তীতে সেটা রাখতে পারেন না, এবং নিজের ভেতরের প্রতিজ্ঞার লেভেলটা বোঝানোর জন্য অনেকে এই ধরনের কাজ করেন, অনেক সময় রেগে করেন, অনেক সময় ইমোশনালি করেন, এগুলো একেবারেই গুনাহের কাজ, এবং এই কাজ থেকে আপনারা প্লিজ বিরত থাকবেন। হ্যাঁ বলুন।
তো বলার পরে ওখান থেকে আমি চলে আসলাম, বলছে ঠিক আছে আমরা তো তাহলে যত বাদে আসি আমরা কেউ কাউরে বলবো না, আমি ঠিক আছে বলবো না, তো আমি তো তোমার কইছি বললে তোমরা লয়ে যদি তুমি জেনে থাকতে চাইবা আমি জানি লয়ে যাবো তোমার সমস্যা নেই। পরে ওখান থেকে বলার পরে এখন বাড়িতে আসি, ওই যে মাঝে মাঝে সাথে কথাবার্তা হয় মানে আমি ফাঁকে ফুকে দেখা সাক্ষাৎ করি, ও দেখা বন্ধ হইতো না, তারপরে ও যে ওই স্কুল থেকে যে অন্য মানে অন্য জায়গায় প্রাইভেটে দিছে, ওই জায়গায় প্রাইভেটে দেয় না, অন্য আমার স্কুলে কুঞ্জময়পুরে প্রাইভেটে দিছে, ওই জায়গায় আমি আবার সকালবেলা যাইতাম যায় ওর সাথে দেখা করতে। হঠাৎ করে একদিন ওই আরা মানে ওই যে বাসধার ঝোপের রোডের সাথেই শীতের দিনে একটু বেশি হালকা শীত, এর সাথে দেখা করার জন্য গেছি, তাই গল্প করতে করতে যাইতেছি রাস্তাতে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি, তো প্রায় মাস রোডের ফাঁকা ফাঁকায় ও যে আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই মাঝামাঝি, তো জোরে ডাকলে শুনবো না তারা কেউ শুনবো না এইরকম একটা জায়গা, তো ওখানে গেছি যাওয়াতে ও দেখি ওর স্বাস্থ্য ভাই নাম ছিল আলামিন, আমি ওরে চিনি না শুনিয়া চিন্ত, তো ও দেখি অনেক স্পিডে আসতেছে, ও একটা জমিতে ধানের জমিতে আগাতে বসে পেতেছে, তো ও দেখি অনেক স্পিডে আসতেছে, আই সে দেখি রোডে উঠছে আমার সাথে ওর দেখা মাত্রই ও আমার একটা ঠাস করে একটা দল মারছে, তো একটা এমন ভাবে মারছে আমি মানে মাটিতে আছি না আকাশে আছি না কয়েছি, মানে কাজকর্ম করা লোক তো হাত তো অনেক করা অনেক শক্ত হাত, মানে ছেলেটার বয়স ছিল চটটা মারা পরে আমি আর কিচ্ছু করতে পারিনি, তোর বাড়ি কই তুই করতে গাইছিস, মানে এই কথা বলার পরে নাই কথা তো না বলা তোর মারছে, পরে আমার বাড়ি বেরিয়ে ফেলি শুনে নেবে, পরে আমি সোনিয়ার হাত ধরছে আর একটা একটা তোর মারার পরে দিয়ে আরেকটা তুলছে সোনিয়ার হাতটা ধরে নিছে, যাই তারা তুই হাত তোলো স্কিল লাগে ওর বড় হয়ে গেছে এমন কথা বলতেছে, তুই এর হাত তোলো স্কিল লাগে যা করবি আমাকে বললি, তুই আর মারলি কিলবে কিদিন মারলি, পরে করছে যে আমার বাড়ি কই পরে শুনে করতে তুমি এখান থেকে চলে যাও আমি দেখতেছি, পরে ওই যে আমার থাবরটা মারছে এই থাবরটা মারা ওই তিনজন ওখানে আমাদের তিনজন সোনিয়া আমি আর ওর ভাই আমার হাত তুললো, আর একটা লোক বিরুদ্ধের থেকে দেখছে আমারে দেখে ও চিনে বলেছে জানি আমার বললো যে তেল তুমি চলে যাও এ বিষয়ে কোনো কথাবার্তা বলো না আমি দেখেছি জিনিসটা শুনি এই কথা বলে ও আর খুব সঙ্গে যাত্রা ভিতরে যায় নাই তো বাসা চলে গেছে আমি বাসায় গেছি বাসায় যাওয়া তো তুমি সেই ওরকম কোনো খাওয়া দাওয়া কিছু নাই যা হয়ে গেছি মানে একা একা আর কি চিন্তা করতেছি যে ওর জন্য কথা বলে গেলাম কারণ কী হয় না হয় এইসব কথাবার্তা তা আমি কাউকে বলিনি আমার বিকেল বারে সত্যি এগিয়ে ছিল সত্য ছোট কলাপান্ডা একটা টিউশন বেড়াই ওখানে পড়তে গেছি কারণ ওই পড়তে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে ওই আমার যে লোকটা দেখছে আমাকে থামিয়ে দিতে ওই লোকটা আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে দেখা হয় আমার বড় ভাইকে বাড়িতে আমাদের বাড়িতে বলছে যে হুজুর সাহেব আপনার ছোট ভাই তোমার গায়ে উমুক নামে একটা লোকে দেখলাম যে মারামারি হইতেছে মনে হয় এরকম কিছু দেখলাম আমি আমার ভাইয়ের একটু জিগে আনত কয়েকটা কোন জায়গায় হয়েছে বললেন যে এটা ওই পাথরের জমির ভিতরে ওই পাড়া হয়েছে পরে তো ভাই বুঝে গেছে যেটা নিশ্চয় শুনে এরকম কোনো কিছু একটা হয়েছে আমি বলি নিন ভাইকে পরে আমি ছোট বাচ্চাদের পড়াই দিয়েছি সেই সময় উনি এখন সাইকেল নিয়ে আসি আগে বলতে চাই কিরে তোর চিত্তর উত্তর কেন মারছে আমি কই না তুই তো মারে নাই তুই নিজের কথা বস মানে কেন মারছে ক আমি কই তোর শুনে এরকম একটু জ্ঞান ছিল মানে ওটা আর একজন অন্য বাড়িতে অন্য জনের বাড়িতে প্রায় করতেছি ওরা সাধারণত আমার মানি মেম্বার ছিল ওনার বাড়িতে উনি আমার সাইকেল করে আমার বড় ভাই নিয়ে ওদের বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়াতে বলছে মানে যে হুজুর সবাই তো চিনে দাঁড়ায় ওদের সমাজ ওদের সমাজের একটা এই একটা মানে ওদের মসজিদের ইমাম ইমাম আর এবারে ওদের মাদ্রাসার বিবাহ বন্ধন করা যা কিছু করে উনি ওদের হুজুর হিসেবে কারণ গেছে না একজনের বাড়িতে ঢুকছে ওদের সিনিয়র বাড়িতে ঢুকছে সবাই কেছে কি খবর হুজুর কি হয়েছে কি লেগে আসছেন পরে লোকজন অনেক জড়ো হয়ে গেছে তো এই সিরিজ আসতেছে যেন বাইরে নিয়ে আমাদের চল না কিছু হয় নাই পরে আমরা মা করে শুনিয়াকু হচ্ছে শুনিয়া নাই ওই শুনিয়া নাই মানে হচ্ছে হ্যাঁ শুনিয়া নাই পরে আমরা অনেক খেলা দিয়েছি ভাইয়ার আমি ফেরা দিয়েছি কারণ লোকজন সবাই যাইতে আসে পরে ওর মায়ের কাছে শুনিয়া রুমের ভিতরে পরে পরে শুনিয়া দিয়ে গেলে কিরে শুনিয়া মানে ওর তো ছাত্রী হয় আমার বড় মেয়ে তো ছাত্রী আমি বলতেছি কিরে শুনিয়া ওর গায়ে হাত তুলছে গেলা পরে ওর মায়ের কাছে যে হুজুর এইসব বাবা কইেন না যাই হোক আমরা শুনছি এটা আমি ও আমার কাছে এটা বলছে এটা আমি সমাধান করছি আরে কি আর সমাধান করছেন ওর গায়ে হাত দিছে মানে ও সিনেমা আরে বা ওর সিনেমা এর লেগে হাত দিয়েছে পরে এখন এই কথা বলে এখন ভাইয়ের সাথে কথা বলছিলাম শুনিয়ার মায়ে ওদের বাড়িতে আর আমি ওর রুমে ঢুকলেন সেদিন ওর বাড়িতে আমার ফার্স্টে যাওয়া ওদের বাড়িতে ঢুকলেন ঢুকে এই ও শুয়ে দিয়েছে পরে ও আমাকে বলছে খাওয়া দাওয়া করছে আমি বললাম না খাওয়া দাওয়া কিছু করি নাই আমি একটি প্রাইড পড়েছিলাম ওখান থেকে চলে আসলাম পরে আমি তো সকালে খাওয়া দাওয়া করিনি পরে ওর মায়ে ওবার বলছে যে ওই সকাল থেকে আমি কিছু খাই নাই এমনি হুইয়ে দিয়েছে পরে ও ওখানে বসলো ওর মায়ে ভাত বেড়ে দিল পরে আমরা দুজন ওখানে ভাত খাওয়া দেয় ভাইয়ের সাথে এদিকে ভাই ঘটনার সাথে গল্প করতে চাই ফাঁকে ওর সাথে কথাবার্তা বলে ওখান থেকে আয়া করছি বাড়িতে আসছি আসার পরে এখন আম্মা আমার বাড়ির থেকে আমি এই জানা জানি হয়েছে জিনিসকে আশেপাশে সবাই আমার বলি যে কী ছেলে ছেলেটাকে এত ভালো জানতাম সেদিকে আবার অন্য একটা মেয়ের সাথে বলি প্রেম করে এই প্রেমের কী বোঝে এই সেই অনেকেই অনেক কথাবার্তা বলছে আমি কারো কথাই কোনো সারা মারা দিই নেই তো তখন কিছুদিন যাওয়ার পরে এখন সম্পর্ক এইভাবে চলতেছে তখন আমার ওখান থেকে ওই স্কুলে আর টোটালি যাওয়া বন্ধ করে দিছে ডুবে যাস না তুমি কলেজ বাড়ি ভর্তি হয় তখন কলেজ বাড়িতে ভবেশনাল থাকায় ভর্তি করে দেয় জেনারেল মেকানিক্সে কেটে দেয় ওই স্কুল থেকে এখানে আসলাম আসার পরে এবারে ভাই আমাকে দেখা করি পরে ও বল দিছে যে কিছুদিন যাওয়ার পরে বলে যে আমার বিয়ে করা লাগবো আমি কই যে এখন আমি কিসের বিয়ে করবো ভাই হওয়া করা লাগবো তুমি না শপথ করছো আমাদের বিয়ে করবা আমি কই হওয়া করছি তো তাহলে বিয়ে করবা না পরে আমি বলি ঠিক আছে তো কি আমি কি করবা পরে এখন আমার এক ভাই ছিল বড় ভাই সিনিয়র ওর সাথে কথাবার্তা বললাম ওর নাম ছিল সোহেল যে ভাই এরকম এরকম ঘটনা ভাই তোমার তো অনেক বয়স কম তোমার কেমনি কি বিয়ে করানো আমরা আর কেমনি কি করবো সোহেল ভাই বললো ওর ভাবি ওরা সবাই কথাবার্তা বললেন ওদের সাথে মানে সবার আমার ভাবি আর ওর ওই কামার বাস্তি ছিল মুস্তফা কামাল ওদের সাথে এই কথাগুলো শেয়ার করলেন মানে বিয়ে করার জন্য পরে ওরা বলতেছে এটা কি ওখানে একটু দেখাইল পরে ওদেরকে দেখাইলেন ভাবির সাথে আবার ওই সোহেল ভাইয়ের বউ ওদের সাথে ওনার সাথে আমি যাইতাম ফোনের বাড়ি যাই যাই সাথে কথাবার্তা বলে আসছি যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো কথাবার্তা আমরা বলে দেখবো তো এখন আমার বললো মুস্তফা যে বিয়ে করতে গেলে তুমি তো কর্নিয়াসকে তোমার বিয়ে করতে হবে তার সাথে বিয়ে হবে না ঠিক আছে তুমি শুনিয়ে রেনি একদিন চলে আসো যে তোমার কর্নিয়াসকে বিয়ে করা একদিন তখন ওই সকালবেলার ফোন করলাম যে তুমি কালকে সকালবেলা আয়া পড়ো গাড়ি ধান্দা করে ওখানে আমরা বিয়ে করবো পরে ওই আমার মুস্তফা কামাল বাঁচতে আর সোহেল ভাই ছিল ওনারা দুইজন আর আমি আর সোনিয়া এই চারজন মিলে আমরা গেলাম কোর্টে বিয়ে করার জন্য
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরবো ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান আমাদের এই অনুষ্ঠানে যিনি আমাদের আজকের অনুষ্ঠানে কনফেস করছেন শাহজাহান প্রধান চলে আসুন আমার ফেসবুক পেজে ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche আরো একবার বলছি www.facebook.com/ kebria.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হ্যালো 8920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সব তো বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ।
ABC রেডিও অন এয়ার 24/7, টিউন ইন।
কুয়াশা,
আজকে যে কাহিনী শুনছেন কুয়াশায়, এতক্ষণ চলছিল এর প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি মাহাদি নামে একটি ছেলে যে স্বপ্নে একটি বই পায় তার জন্মদিনের উপহার স্বরূপ, যে বইটি দিয়ে যায় তাকে একটি মেয়ে। আসলে ঘটনাটি বাস্তবে ঘটেছিল না স্বপ্নে, সেটা কিছুই বোঝা যায় না, কিন্তু বইটি মাহাদি ঘুম থেকে উঠে পায় এবং সে বইটির নাম ছিল আ ড্রিম ফর ইউ। যে বইটার ভেতরে আসলে কোনো কিছুই লেখা ছিল না, পুরো বইটার ভেতরে সব পাতাগুলি সাদা, অর্থাৎ কোনো লেখা নেই তার মধ্যে, শুধু শেষের পাতায় জাপানি ভাষায় কিছু লেখা ছিল, যেটা আবিষ্কার করে মাহাদির বন্ধু নীরব। এবং এই বইটি পাওয়ার পরে মাহাদি একটা স্বপ্ন দেখে, তার স্বপ্নে সেই মেয়েটি চলে আসে যে মেয়েটিকে প্রথম সে দেখেছিল, অপূর্ব দেখতে একটি মেয়ে, যেই মেয়েটি মাহাদিকে বলতে দিয়েছিল। এবং সেই স্বপ্নে মাহাদি তার নিজের লাশ দেখতে পায়, খাটিয়ায় শোয়ানো আছে এবং যেই জায়গাতে সে আছে খোলা মাঠের মধ্যে, সেখানে আকাশ একেবারে লাল, মাহাদি দেখছিল তার মা কাঁদছে। এবং একটা পর্যায়ে মেয়েটি তাকে বলে তাকেও নাকি এই স্বপ্নের মধ্যে দিয়েও যেতে হয়েছিল, তার সঙ্গে কেউ ছিল না, সে ছিল একা। সে তার আত্মীয় স্বজন বাবা মাকে অনেক দেখেছিল কিন্তু তারা কেউ শুনেনি। সুতরাং তখন মাহাদি বলে যে সে যদি তার বন্ধু বান্ধব বন্ধু নীরবকে ডাকে সেও শুনতে পাবে না। তখন মেয়েটি বলছিল কেউ শুনতে পাবে না এবং তাকে এখন চোখ বন্ধ করতে হবে এবং চোখ বন্ধ করে এক জায়গায় তাকে নিয়ে যাবে। তারপরে কি মাহাদি কেন দেখলো সে খাটিয়ে শুয়ে আছে, তার মৃত্যু হয়েছে, আর এই মেয়েটি বাকে স্বপ্নে এসে তাকে আবার চোখ বন্ধ করে স্বপ্নের ভিতরে কোথায় নিয়ে যাচ্ছে, সবকিছুই জানবো কুয়াশার তৃতীয় পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আপনার সাথে আছি আমি আরজে শর্মি, আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM।
কুয়াশা,
মাহাদির চোখ খুলতে আলোর একটা গোলা এসে বাড়ি ছিল মাহাদির চোখে, চারদিকে সাদা সাদা আলো, সবকিছু কেমন যেন অস্পষ্ট। নেহারিকে মেয়েটি বলল কিছুক্ষণের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে চারপাশে তারা ছাড়াও অন্য কেউ আছে। একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসলো কানে, তার পরপরই আকাশ পরিষ্কার হয়ে গেল। আকাশটা আগের মতোই আছে, রক্ত মাখা মেঘগুলো এখন আকাশে ভেসে বেড়াচ্ছে, চারপাশে কিছু মানুষ আছে আর এক ধরনের প্রাণীও আছে। তারা কি কোন ধরনের প্রাণী অথবা তাদের কি নামে ডাকা হয় তার কোনো কিছুই মাহাদির জানা নেই, তাদের আগে কখনোই মাহাদি দেখেনি। প্রাণীগুলো অনেকটা বন মানুষের মতো দেখতে, তার মাথাটা শিয়ালের মাথার মতো লম্বা আর বাকি শরীরটাই বন মানুষের মতো কালো লোমে ঢাকা। ওই প্রাণীগুলোর দুই তিনজনের কাঁধের ওপর বসে আছে কয়েকজন মানুষ, আর ওই মানুষগুলো কাঁদছে। হঠাৎ চারদিকে আগুন লেগে গেল, তাদের মাহাদির সামনে একটা রাস্তা তৈরি হয়ে গেল, আর সেই রাস্তা তৈরি করা হয়েছে জ্বলন্ত কয়লা দিয়ে। মাহাদি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, মেয়েটি ভয়ে মাহাদির হাত চেপে ধরল, আর ওই বন মানুষের মতো দেখতে প্রাণীগুলো হাসতে শুরু করলো। তারা দিব্যি দাঁড়িয়ে আছে সেই লালচে রঙের আগুনের কয়লাগুলোর উপর। নেহার কেন আমি মেয়েটি বলে উঠছ,
দৌড়াও দৌড়াও, আমাদেরকে এখন দৌড়াতে হবে।
এগুলো কি,
জানি না ওরা কি অথবা কারা, তবে এতটুকু জানি আমরা যতক্ষণ এই স্বপ্নের মধ্যে দিয়ে যাবো ততক্ষণ এই কয়লাগুলোর উপর দিয়ে আমাদের আমাদের জড়াতে হবে।
আমার পা তো পড়ে যাচ্ছে।
আমারও, কিন্তু তবু তবু সহ্য করতে হবে।
আপনার ভয় করছে না?
আগের মতো না, আগে আমি একাই এই দুঃস্বপ্নটা দেখতাম, এখন থেকে আপনিও দেখবেন। আপনাকে দেখে ভালো লাগতো, কিছুটা কিছুটা সাহস পাচ্ছি।
আচ্ছা, ওই প্রাণীগুলোর কাঁধে কি মানুষ বসে আছে?
হ্যাঁ হ্যাঁ, ওরা মানুষ।
ওরা এইভাবে কাঁদছে কেন?
এখানে এখানে যে তিনজন মানুষ আছে তারা কিছুদিনের মধ্যেই মারা যাবে।
তুমি কি শিওর?
হ্যাঁ, আর তোমার সাথে আমার আবার এই স্বপ্নে দেখা হওয়ার আগেই এই এই মানুষগুলো মারা যাবে।
উফ উফ, আমি পারছি না, পা পড়ে যাচ্ছে।
আস্তে আস্তে দৌড়াও, আমাকে তোমার পাশে রাখো, আমি দৌড়াতে পারছি না আর।
আচ্ছা, তোমার সাথে কি আমার আবার দেখা হবে?
হ্যাঁ, বেঁচে থাকতে হবে।
আচ্ছা, বাস্তবে নাকি আবার এই স্বপ্নে?
বাস্তব জগতে দেখা হবে কিনা জানি না, তবে এই স্বপ্নের জগতে আবার দেখা হবে।
চিৎকার করে জেগে উঠল মাদি, ভয়ে পুরো শরীর ঝিমঝিম করছে, তার শরীরে যন্ত্রণা হচ্ছে। কয়েক মিনিট পর সে বুঝতে পারলো যন্ত্রণাটা হচ্ছে তার পায়ে, পা ফুলে একাকার হয়ে গেছে, ব্যথায় পা নাড়ানো যাচ্ছে না। কি করবে কিছু বুঝতে পারছে না মাহাদি। ঘড়ির দিকে তাকাতে দেখো রাত 4টা বাজে, এত রাতে কাউকে পাওয়া যাবে না। আর মাহাদি নিচেও নামতে পারছে না, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। সে তার হাতের কাছে টুথপেস্ট আছে, সে তার দু পায়ে টুথপেস্ট দিয়ে সারা রাত কাটিয়ে দিল। পরদিন ফোন করে আসতে বলল নীরবকে, তবে নীরব একা এলো না, সাথে এলো লিমা। মাহাদির এই অবস্থা দেখে তো তারা আকাশ থেকে পড়লো।
আল্লাহ, তোর তাই এই অবস্থা কেন? কি হয়েছে খুলে বলতো।
পড়াশোনা যাবে, আগে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।
এত ব্যস্ত হওয়া লাগবে না, আগে বস।
কি বলছিস, তোর এই অবস্থা আর আমি বসে থাকবো?
রাত 4টা থেকে এই ব্যথা সহ্য করছি, প্রথমে খারাপ লাগলেও এখন অতটা খারাপ লাগছে না।
দেখি রে, তোর পা দেখি,
হাত দিস না।
এই বিশ্রী ভাবে কিভাবে পড়লো তোর পা?
স্বপ্নে।
স্বপ্নে মানে?
ও তোরা বুঝবি না,
দাঁড়া এখনই অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি।
আসতে ধীরে আসতে বল, তেমন জরুরি কিছু না।
আচ্ছা কি হয়েছে খুলে বল না তাড়াতাড়ি।
আদিস, তোর পায়ে এখনই পানি ঢালতে হবে, না হয় বড় রকমের সমস্যা হয়ে যাবে। কিন্তু
পানি ঢালা হলো মাহাদির পায়ে, তারপর সব কাহিনী খুলে বলল নীরব আর লিমাকে। ওরা দুজন ভূত দেখার মতো তাকিয়ে রইল মাহাদির দিকে। তার প্রায় আধ ঘন্টা পর এসে পৌঁছল অ্যাম্বুলেন্স, মাহাদিকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মাহাদিকে 15 দিন থাকতে হবে হাসপাতালে। তারপরও তার পায়ের পুরো ঘা শুকালো না। এক সপ্তাহ বাসের রেস্টে থাকার পর মাহাদি সুস্থ হয়ে উঠল। স্বপ্নটা দেখার পর থেকে মাহাদির একটা কথাই মনের ভেতর সব সময় ঘোরাঘুরি করে, ওই মেয়েটা কেমন আছে? মেয়েটাকে নিশ্চয়ই হাসপাতালে নিতে হয়েছে, তার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বপ্নটার জন্য অপেক্ষা করতে হবে। কোনোভাবে যদি ওই মেয়েটি একা ওই স্বপ্ন দেখে তবে খুব ভয় পাবে। বেচারি মাহাদিকে পেয়ে সাহস পেয়েছিল। আচ্ছা, সত্যি স্বপ্নটা আবার দেখা যাবে তো, নাকি এই স্বপ্ন আর কোনো দিনও মাহাদির দেখা হবে না? মেয়েটি তো বলেছিল আবার দেখা হবে স্বপ্নে, মেয়েটা মিথ্যা বলতে পারে না। সেদিন দুপুর 2টা নীরব মাহাদিকে দেখতে এসেছে। নীরবের কেন যেন মনে হচ্ছে মাহাদি আর আগের মতো নেই, কেমন যেন পাল্টে গেছে।
কিরে, শরীর কি এখনো খারাপ লাগছে?
না, আমি ভালো আছি।
তুই কি কোনো বিষয় নিয়ে টেনসড?
না,
চিন্তা করিস না, কি থেকে কি হলো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মেয়েটা কি বলেছে তুই ওই স্বপ্নটা আবার দেখবি?
হ্যাঁ, তাই তো বললো।
আচ্ছা, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার সাথে একটু কথা বলে দেয় কি বলে। উনি স্বপ্ন নিয়ে অনেক কিছু জানেন, কোন স্বপ্নের মানে কি সব ওনার জানা আছে। হয়তো উনি তোকে বাঁচাতেও পারবে।
আমি কোথাও যেতে পারবো না।
আচ্ছা তোর যেতে হবে না, আমি যা করার করছি।
এক গ্লাস পানি এনে দে তো।
আচ্ছা ওষুধগুলি ঠিক মতো খাচ্ছিস তো?
হ্যাঁ খাচ্ছি, বাট আমি তো সেরে গেছি, এই ওষুধ খেয়ে আর কি হবে?
ডাক্তার খেতে বলেছে, চুপচাপ খা।
এই দেখ আমি কিন্তু খুব ভালো হাঁটতেও পারছি এখন।
দেখ বাচ্চাদের মতো কথা বলবি না। আচ্ছা আমি দেখি ওই কবির আজ ঢাকা আছে কিনা।
চলে যাচ্ছিস?
হুম উঠলাম,
কাল একবার আসিস।
আচ্ছা।
মাহাদির প্রায় সেরে উঠেছে, তবে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না মাহাদির। শুধু নীহারিকার কথা মনে পড়ছে। কোন নারীর প্রতি এক অদৃষ্ট টান হাড়ে হাড়ে টের পাচ্ছে মাহাদি। প্রত্যেকটা মিনিটে মিনিটে মনে হচ্ছে মেয়েটা ভালো আছে তো, মেয়েটার সাথে আবার দেখা হবে তো। কেন মনে হচ্ছে এমন? তবে কি মাহাদি মেয়েটির প্রেমে পড়েছে? আর অজানা অচেনা একটি মেয়ে যে শুধু স্বপ্নে বিদ্যমান, যার অস্তিত্ব বাস্তবে আছে কি না তার কিছুই সে জানে না, তার প্রেমে কি করে সে পড়তে পারে? না আর কিছুই চিন্তা করতে পারছে না মাহাদি। কিছুদিন ধরে ভালো করে ঘুমাতেও পারছে না। চোখ বন্ধ করলেই মনে হয় ওই নীল শাড়ির অপরূপা মেয়েটি তাকে ডাকছে। মাহাদি খুব ভালো করে জানে এ তার মনের ভুল। কাউকে নিয়ে বেশি চিন্তা করলে এমন হওয়াটাই স্বাভাবিক। পরদিন সন্ধ্যায় নীরব আবার এসে হাজির, সাথে কি একটা বইও নিয়ে এসেছে। চোখে মুখে আগ্রহের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নীরব ঘরে ঢুকেই বলল,
দোস্ত তোর ওই স্বপ্নে উপহার পাওয়া বইটা কই? দেতো
কেন, ওই বই দিয়ে তুই কি করবি?
আরে তুই দেই না, তারপর বলছি।
এই নে তোর হাতে ওই বইটা কিসের?
জাপানি ভাষা শেখার বই।
জাপানি ভাষা শিখে তুই কি করবি?
ওফ চুপ থাকতো,
যা ইচ্ছা কর।
ইয়েস পুরো মিলে গেছে।
কি মিলে গেছে?
এইদিকে দেখ, তোর স্বপ্নে পাওয়া বইটার শেষ পৃষ্ঠা যে ভাষায় লেখা হয়েছে তা হলো জাপানি ভাষা।
দোস্ত তাহলে তুই ট্রান্সলেট করে আমায় বল ওই পৃষ্ঠাতে কি লেখা আছে।
একটু অপেক্ষা কর, আমি ট্রান্সলেট করে তোকে বলছি।
স্বপ্নের জগৎ থেকে বলছি, হে মানব, তোমার জন্য অপেক্ষামান আমি এবং আমরা। তোমার জন্য অপেক্ষামান একটা জগৎ, যে জগতের জাগতিক শক্তির নাম স্বপ্ন, যে জগতের জাগতিক আর্তনাদের শেষ বিন্দুর নাম মৃত্যু। তোমার অপেক্ষায় দিন গুনছে এক জ্বলন্ত কয়লা সমাজ। জাগতিক সব মায়ার বিরুদ্ধে গিয়ে তোমার আসতে হবে এই জগতে এক খেলায়। হে মানব তোমার আসতে হবে, ততদিন পর্যন্ত যতদিন তোমার দেহে প্রাণ আছে। সবটুকু শোনার পরও মাদের ভালো খারাপ কোনোটাই বোধ হচ্ছে না, কারণ তার মনে হয় পৃথিবী একটা খেলা, আর খেলাকে তার নিজ গতিতে চলতে দিতে হয়। হার জিত তো থাকবেই, এবার শুধু অপেক্ষা স্বপ্নের জগতে খেলার জন্য। খুব ঘুম পাচ্ছে মাহাদির, রাতে খাওয়া দাওয়া না করে শুয়ে পড়েছে মাহাদির। গভীর ঘুমের মধ্যে মাহাদির টের পাচ্ছে ওই বন মানুষের মতো দুইটা লোক এসে তাকে ডাকছে। তারপর তাকে নিয়ে গেল আগের খোলা মাঠে, তবে নীহারিকাকে দেখা যাচ্ছে না, কিন্তু আশেপাশে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সবাইকে দেখে মনে হচ্ছে সবাই অপেক্ষা করে আছে। মাহাদির সবার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, জায়গাটা শান্ত মরুভূমির মতো, কিন্তু ভাবতেই অবাক লাগে, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে জেগে উঠবে জ্বলন্ত কয়লার জগৎ। এদিকে নীহারিকা নামের রূপবতী মেয়েটি এসে পড়েছে, ভীত ভীত চোখে চারদিকে তাকাচ্ছে সে। মাহাদিকে দেখতে ছুটে গেল মাহাদির কাছে, তারপর মাহাদির হাতটা জাপটে ধরল। মেয়েটার মুখ থেকে কিছুটা হলেও ভয়ভয় ভাবটা কাটতে শুরু করেছে।
ভালো আছো?
হ্যাঁ ভালো আছি, কিন্তু আমরা এখন একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি, খুব বেশিক্ষণ ভালো থাকা যাবে না।
খুব একটা খারাপ লাগছে না স্বপ্নটা।
কেন?
কারণ আমার জীবনে দেখা সবচেয়ে রূপবতী মেয়েকে সঙ্গে নিয়ে যে কোনো কিছুর উপর দিয়ে চলে যেতে পারি।
আমিও তোমাকে সঙ্গে পেয়ে খুব সাহস পাচ্ছি। আগে যতখানি খারাপ লাগত এখন আর ততখানি লাগছে না।
আচ্ছা
তুমি কি সত্যি বাস্তবে আছো?
হ্যাঁ আছি, আমিও তোমার মতোই মানুষ। সব শুরু হয়ে গেছে, এখন দৌড় শুরু করতে হবে।
আচ্ছা, ওই বইটা তুমি আমায় কেন দিয়েছিলে?
এই বড় মানুষের মতো দেখতে লোকগুলো আমায় দিয়েছিল, আর এই স্বপ্ন দেখে তারাই যাদের কাছে এই বইটা আছে। এই বইয়ের ভেতরেই হয়তো সব রহস্য লুকিয়ে আছে যা আমার জানা নেই।
বেশি কথা বলার সুযোগ পাওয়া গেল না। আগের মতোই প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে গেল মাহাদিয়া নীহারিকার। তারপর একসময় স্বপ্নটা শেষ হলো, পায়ে ফোসকা পড়ে গেছে। সাত দিন আগে মাহাদি টেবিলের উপর সব প্রয়োজনীয় জিনিস এনে রেখেছিল, তাই নিজে নামতে হলো না মাহাদিকে। হাত বাড়িয়ে টুথপেস্ট নিয়ে নিজেই নিজের দুপায়ে লাগিয়ে নিল। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার, পানি দিতে পারলে খুব ভালো হতো। নীরবের বাসা মাহাদির বাসা থেকে খুব দূরে নয়, তাই নীরবকে খুব স্বাভাবিকভাবে আসতে বলল। ফজরের আজান হয়ে গেছে, অন্ধকারও কেটে গেছে। নীরব মাহাদির অবস্থা দেখে হতবাক। মাহাদিকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। আগের মতোই সব চলছে। তারপর 15 দিনের মাথায় মাহাদি আবার সেরে উঠল। মাহাদির স্বপ্ন নিয়ে নীরবের আগ্রহের কোনো শেষ নেই। তার জানাশোনায় কবিরাজ আছে, যে কিনা স্বপ্নের সব ধরনের অর্থ এবং ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানে। নীরব ঠিক করলো যেভাবেই হোক মাহাদিকে নিয়ে ওই কবিরাজের কাছে যাবে। কিন্তু মাহাদিকে কিছুতেই রাজি করানো গেল না, তাই নীরব ওই কবিরাজকে নিয়ে এলো মাহাদির বাসায়। কবিরাজকে দেখে মাহাদির চোখ কপালে উঠে গেল। ইয়া বড় বড় দাড়ি গোফ নেই বললেই চলে, কিন্তু হাতে একটা অদ্ভুত লাঠি আর কাঁধে ধলে ঝুলছে।
কে এ লোকটা? কে আর ঘরের ভিতরে আসলে কেন? আরে আসতে কথা মা, উনি খুব বড় একজন কবিরাজ, দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তো তাকে দিয়ে আমি কি করবো? আরে তোর বলছিলাম না যে একজন কবিরাজের কাছে যাইতে তোর স্বপ্নের ব্যাপারটার জন্য। আমি না তখনই বলে দিলাম আমি যাবো না, তুই তাকে নিয়ে আসলি কেন? অনেক কষ্ট ওনারে নিয়ে আসছিলে, আর তুই এইভাবে কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবি? ভালো হতে হবে না? আচ্ছা ওনাকে এদিকে আসতে বলবি নাকি আমি যাব? ডাক্তার বলেছে আরো কিছুদিন পর হাঁটতে, আর তুই এখন উঠে পড়লি, বস এখানে আমি ওনাকে ডেকে আনছি। আচ্ছা বাবা, বসলাম। বসে ওর কথাই বলেছিলাম আপনাকে।
নাম কি
আমাকে বলছেন?
হ্যাঁ, তোমার এই কইতাছি।
আমার নাম মাহাদি।
আচ্ছা, তোমার বন্ধু নীরব যা বলল তা কি সত্য?
কি বলেছে তা তো আমি জানি না।
তুমি নাকি স্বপ্নে একটা বই পাইছো, তারপর নাকি তুমি একটা স্বপ্ন দেখা শুরু করলা, যা স্বপ্নে দেখো তাই নাকি তোমার বাস্তব জীবনে প্রভাব পড়ে, আগুনের উপর দিয়া হাতো তাই নাকি তোমার পায়ে ফুসকা পইড়া ক্ষত হইয়া যায়?
জি, এটা আমার সাথেই ঘটছে।
আচ্ছা, তোমার বইখান কই? আমার কাছে আয়না দাও।
নীরব ওই টেবিলের ড্রয়ের ভেতর থেকে বইটা এনে দে তো।
এই যে নিন। কই, কিছুই তো লেখা দেখি না, শেষ পৃষ্ঠায় যান। এইটা আবার কোন দেশি ভাষা? এটা জাপানি ভাষা। ও আচ্ছা, আমারে এক গ্লাস পানি আইনা দাও, আমি আমার কাজ শুরু করি। লক্ষ্য রাখো পানিতে যেন কোনোভাবেই নখ না লাগে।
এই যে নিন আপনার পানি।
নখ লাগে নাই তো?
না, একটুও লাগে নি।
পানির ভিতর তোমার আঙ্গুলটা চুবাও।
জি, কোন আঙ্গুল?
ডাইন হাতের কাইন আঙ্গুল।
চুবাইলাম। আঙ্গুল উঠাবো?
উঠাও, তোমার সমস্যাটা আমি বুঝা ফেলাইছি। তোমারে আলগা আসর করছে।
আলগা আসর কি?
এত কিছু বোঝানোর সময় নাই। আচ্ছা, তুমি কি স্বপ্নে কোনো মাইয়ারে দেখো?
হ্যাঁ দেখি
সব পরিষ্কার। ওই মাইয়া দাই হইল পরি, তোমারে তার পছন্দ হইছে, তার দেশের লগেই পরিচয় করাইয়া দিতাছিল সে, আস্তে আস্তে তার দুনিয়ার লগে তোমারে অভ্যস্ত করার চেষ্টা করতাছে।
সে কি আমাকে নিয়ে যাবে?
কোনদিন না কোনদিন সে তোমারে লইয়া যাইব, আর এর থেকে বাঁচার জন্য একখান রাস্তা আছে।
কোন রাস্তা?
একখান পাড়া জবাই দিতে হইব, 10,000 টাকা লাগব। ভাইবা দেখো দিতে পারবা কিনা।
ঠিক আছে, আমি আপনাকে জানাবো।
আচ্ছা আমি তাইলে উঠি, আমার মেলা জায়গায় যাইতে হইব। আর একটা কথা, এই বইটা আমারে দুদিন পর গিয়া দিয়ে আইসো, আজ আমি একটু শেরপুর যাবো তাই নিলাম না।
এই পর্বে আমরা দেখতে পাই মহাদেশের স্বপ্নে স্বপ্নে মহাদেশ এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে মহাদেব চোখ খুলে দেখে যে অদ্ভুত কিছু প্রাণী দাঁড়িয়েছে, এবং সেই প্রাণীগুলোর কাঁধে 3 জন মানুষ, এবং সেই প্রাণীগুলো মানুষগুলো হাসতে থাকে সবাই। একটা পর্যায়ে মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায় এবং মহাদেবকে বলে তার সঙ্গে দৌড়তে হবে, পালাতে হবে সেই জায়গা থেকে। এবং চতুর্দিকে আগুন জ্বলছিল এবং গন গনে কয়লার উপর দিয়ে মহাদেব ছুটে চলতে থাকে সেই মেয়েটির সঙ্গে। এবং একটা পর্যায়ে যন্ত্রণায় মহাদেব ঘুম ভেঙে যায় এবং তাকিয়ে দেখে যে তার পুরো পা পড়ে গেছে। অত রাতে তার বন্ধু নীরবকে খবর দেয় এবং নীরব এসে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে 15 দিন মহাদেবকে থাকতে হয়। এইভাবে মহাদেব আবারও স্বপ্ন দেখে, আবারও তার পা পড়ে যায়। যেহেতু তার বন্ধু নীরবকে সে প্রথম খবর দিয়েছিল পা পড়বার পর, এবং নীরবই তাকে নিয়ে গিয়েছিল হাসপাতালে পরপর 2 বার, তাই নীরব একদিন এসে তাকে বলে যে একজন কবিরাজের কাছে তাকে নিয়ে যাবে, যে কবিরাজ হয়তো তাকে উদ্ধার করতে পারবে সে স্বপ্নে দেখার বই থেকে। এবং নীরব একটি জাপানি ভাষা শিখবার বই নিয়ে আসে এবং বইটি এনে ট্রান্সলেট করে দেখে, সেখানে লেখা আছে যে স্বপ্নের জগৎ থেকে বলছি হে মানব, তোমার জন্য অপেক্ষামান আমি এবং আমরা, তোমার জন্য অপেক্ষামান একটি জগৎ, যে জগতের জাগতিক শক্তির নাম স্বপ্ন, যে জগতের জাগতিক আর্তনাদের শেষ বিন্দুর নাম মৃত্যু। তাহলে কি হতে যাচ্ছে? তো যাই হোক, এইসব পড়ে খুব ভয় পেয়ে যায় মাহাদি এবং নীরব দুজনেই, এবং নীরব সে কবিরাজকে নিয়ে আসতে চায়। এবং একটা পর্যায়ে কবিরাজকে সে নিয়ে আসে মাহাদির বাড়িতে, এবং কবিরাজ তাকে বলে যে সে স্বপ্নে, কবিরাজ তাকে জিজ্ঞেস করে স্বপ্নে কোনো নারীর সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা, এবং মাহাদি বলে যে হ্যাঁ, একজন অপূর্ব সুন্দরী নারীকে সে দেখতে পায়। এবং কবিরাজ বলে যে সেই নারী আসলে একটি পরী, তাকে আসর করেছে নানা কিছু। এবং তারপর সেই কবিরাজ তাকে বলে যে 10,000 টাকা খরচ করতে হবে, অর্থাৎ একটা পাঁঠা বলি দিতে হবে। কিন্তু সেদিন কবিরাজ সেই টাকা তার কাছ থেকে নেয় না, তাকে শহরের বাইরে যেতে হবে, সে কারণে সে বলে যায় যে পরে এসে সেই কাজটি করে দেবে। তারপরে কি সেটা জানতে হলে থাকতে হবে কুয়াশার শেষ পর্বে, যা এক্ষুনি শুরু হচ্ছে। তাই সঙ্গেই থাকবেন, আমি শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশার। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2।
কুয়াশা
কবিরাজ বিদায় হলো। কবিরাজকে মোটেও সুবিধার মনে হলো না মাহাদির, ধান্দা মাছ টাইপ লোক। এরপর নীরব চলে যায় রাতের দিকে, মাহাদির শোয়ার সাথে সাথে ঘুম নেমে এলো। আজও সেই স্বপ্নটা সব ঠিক আগের মতোই আছে। নীহারিকা আর মাহাদির দৌড়চ্ছে, আর মাঝে মাঝে দুজনের মধ্যে কথা বিনিময় হচ্ছে, কিন্তু যে বিষয়টা মাহাদির দেখল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মাহাদিবিকের বন মানুষের মতো দেখতে একজন লোকের কাঁধের উপর বসে আছে নীরব। নীরব খুব কাঁদছে। নীহারিকাকে জিজ্ঞেস করতে সে বলে উঠল, ছেলেটি আর বাঁচবে না, খুব শীঘ্রই মারা যাবে। এক চিৎকারে ঘুম ভেঙে গেল মাহাদির, পায়ের ব্যথার চেয়েও বেশি ব্যথা অনুভব করছে বুকে, বুকের ভেতরটা চিন চিন করছে ব্যথায়।
মাদি ভাবতেই পারছে না নীরব আর এই পৃথিবীতে থাকবে না। নিজের সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যুর সংবাদ আগে আগে জানতে গেলে কি করা উচিত তা মাদি জানা নেই। নীরবকে ফোন দিয়ে আসতে বলল। তখন রাত 4টা বাজে। নীরব এসে হাজির হলো, তবে একা না, অ্যাম্বুলেন্স নিয়ে। মাদিকে আবার সেই হাসপাতালেই নিয়ে হলো। হাসপাতালের বার্ন ইউনিটের প্রায় সবাই মাহাদিকে চেনে। খুব স্বাভাবিক হয়ে গেছে মাহাদির এই ব্যাপারটা। হাসপাতালে নিয়ে আসার মতো কিছু হয়নি বলে ধারণা মাহাদির, কিন্তু তা একদমই মানতে রাজি নয় নীরব। প্রত্যেকবার নীরবের জোরাজুরিতে আসতে হয় হাসপাতালে। এই মানুষটা যদি না থাকে তাহলে মাহাদি তার ঘরের মধ্যে মরে পড়ে থাকেও বোধ হয় কেউ খবর নিতে আসবে না। এই মানুষটা কি সত্যি সত্যি পৃথিবী ছেড়ে যাচ্ছে? না, আর ভাবতে পারছে না মাহাদি। তারপর নীরব কেবিনে এসে বসল। খুব নরম গলায় বলল,
এখন কেমন লাগছে শরীরটা? আমি শুরু থেকেই ভালো আছি, আর তুই শুধু শুধু আমায় হাসপাতাল নিয়ে এলি। হাসপাতালে আসার মতো এবার তেমন কিছুই হয়নি।
চুপচাপ কিছু যে হয়নি তা তো দেখতেই পাচ্ছি।
দেখ, আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব।
যাইস বাবা যাইস, আগে ঘাটা একটু ভালো হোক। আচ্ছা ভালো কথা, আমি ওই বইটা আজ কবিরাজকে দিয়ে এসেছি।
ভালো করেছিস। আচ্ছা কবিরাজ কোথায় থাকে?
তালপট্টির পিছনের দিকে নেওয়াপাড়া হাজিবাড়ি বললেই দেখাই দিবে সবাই। ওই কবিরাজ ওখানেই থাকে।
তুই আমার বাসায় যাওয়ার ব্যবস্থা কর, আর মার সাথে কথা হইলে বলিস কিছু টাকা পাঠাতে।
আচ্ছা বলবো। আচ্ছা ওনাকে কি সব খুলে বলবো?
কোনো দরকার নেই, শুধু শুধু চিন্তা করবে। আর আমি তো দিব্যি সুস্থ, এখানে এসেছি, এখানে তো শুধু তোর বাড়াবাড়িতে আসতে হলো।
তুই চুপ করবি? সারাদিন শুধু বক 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 করেই যাচ্ছিস। আচ্ছা তুই কি ওই তোর স্বপ্নের মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? তোর লক্ষণ তো ভালো না।
পড়লে পড়েছি, আর প্রেমে পড়া কি দোষে কিছু?
বাবা ডাল মে কুছ কালা হ্যায়।
তো সমস্যাটা কি বলতো?
আমার আবার কি সে সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, মেয়েটা বাস্তবে থাকলেই হয়।
আমার খারাপ লাগছে, তুই যা।
ঠিক আছে যাচ্ছি, তুই শুয়ে পড়, ঘুমোলে ভালো লাগবে।
নীরব শুন।
হুম বল।
একটু সাবধানে চলিস ভাই, কখন কি হয় বলা যায় না তো।
আমার আবার কি হবে, তুই নিজেকে নিয়ে চিন্তা কর।
তবুও দোস্ত একটু দেখে শুনে চলিস।
ঠিক আছে, এবার বক বক বন্ধ করে একটা লম্বা ঘুম দে, আমি ডাক্তারের সাথে কথা বলছি।
মাদির খুব কান্না পাচ্ছে। নীরবের মতো বন্ধু মাদি তার জীবনে আর দেখেনি। সত্যি জীবনটা ভালোবাসার কাছে খুব ছোট। মাদি মনে মনে প্রার্থনা করছে ওই নিহারিকা মেয়েটার কথা যেন মিথ্যা প্রমাণিত হয়। সব বন্ধু বান্ধব মিলে দেখতে এলো মাদিকে। সবাই মূল ঘটনার কিছুই জানে না। মাদির মিথ্যা বলতে একদমই ভালো লাগে না, তবুও মিথ্যা কথা বলতেই হলো। আর ডাক্তার বলেছে দুদিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে। আর পরদিন দুপুরে এলো মৃদু। মৃদু সম্পর্কে মাদের মামাতো বোন, অনেক দিন পর দেখা। মৃদুর সাথে দেখা হয়েছিল গত বছর মৃদুর বিয়েতে, এরপর আর দেখা হয়নি। সংসার নিয়ে ব্যস্ত মৃদু ছুটে এসেছে মাদের অসুস্থতার কথা শুনে। মৃদুর মুখে সব সময় একটা হাসি লেগে থাকে, তো আজ তার মুখ বড়ই মলিন। মলিন মুখে মৃদুকে দেখতে একদমই ভালো লাগে না। তারা কথা বলছে আর তার মাঝখানেই মাদের ফোন বেজে উঠল। লিমা ফোন দিয়েছে। প্রথমবারে ফোনটা রিসিভ না করলেও দ্বিতীয়বার ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো মাহাদি।
হ্যালো।
হ্যালো মাহাদি,
কি রে, কি হয়েছে?
তুই এখন কই?
আমি এখনো হাসপাতালে, কাল রিলিজ দিবে।
দোস্ত একটা খুব খারাপ খবর আছে রে।
কি খারাপ খবর?
নীরব, নীরব দোস্ত, নীরব।
কি হয়েছে নীরবের?
দোস্ত নীরব আর নাই।
নেই মানে কি বলছিস এসব?
হ্যাঁ, কিছুক্ষণ আগে নীরব মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে।
কোথায়? কিভাবে? নীরব এখন কোথায়?
ওকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হচ্ছে। তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়।
আমি আসছি। আর তুই তুই এখন কি নীরবের বাসায় না?
না রে, আমি যাচ্ছি ওদের বাসায়। খুব কান্না পাচ্ছে, রাখি দোষ।
তুই যা, আমি আসতেছি।
শেষ পর্যন্ত নীহারিকার কথাই সত্যি হলো। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বন্ধুর মৃত্যুর খবর আগে থেকে জানা সত্ত্বেও কিছু করতে পারলো না। মাদি এখনো পুরোপুরি সেরে ওঠেনি, হাঁটতে পারছে তবে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে হাসপাতাল ম্যানেজ করে মাদি মৃতুকে নিয়ে চলে গেল নীরবের বাসায়। মানুষের প্রচন্ড ভিড় হয়ে গেছে মাদির বাসায়। সেখানে সব বন্ধুরা মাদির আগেই উপস্থিত হয়ে গেছে। সামনে রাখা আছে বন্ধু নীরবের লাশ। চঞ্চল নীরব আজ সত্যি সত্যি নীরব হয়ে গেছে। এই পৃথিবী ছেড়ে নীরবকে চলে যেতে হচ্ছে নীরবে। এরপর দেখতে দেখতে এক মাস কেটে গেল। মাহাদি এখন সম্পূর্ণ সুস্থ। মাহাদি অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই স্বপ্নটার জন্য। কিন্তু সেই স্বপ্নের দেখা এক মাসে একবারও পাওয়া গেল না। ও কিছুতে বুঝতে পারছে না এমনটা হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে। তবে কি নীরবের সাথে কোনো রহস্য লুকিয়ে আছে? আবার এমনটা নয় তো যে নীরব মারা যাবার কারণে সে আর স্বপ্ন দেখছে না। না, কিছুই পরিষ্কার না, সব কিছুই ঘোলাটে হয়ে আছে। নীহারিকার কথা খুব মনে পড়ছে। নীহারিকার ঠিকানাটা জেনে নিলেই হতো। আর পরের বার দেখা হলে অবশ্যই জেনে নিতে হবে নীহারিকার ঠিকানা। এত মায়াবতী একটা মেয়ে এত কষ্ট পায় তা ভাবতেই খারাপ লাগে। আগে কেউ কোনোদিন যদি প্রশ্ন করতো তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি, মাহাদি উত্তর দিতে পারত না। কিন্তু এখন সে জানে এই প্রশ্নের উত্তর। মাহাদির জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো ওই লাজুক চোখের মেয়েটার সাথে হাত ধরে জ্বলন্ত কয়লার উপর দিয়ে দৌড়ানো সেই মুহূর্তগুলো। ওই মুহূর্তগুলোতে যেমন আছে কষ্ট, তেমনই আছে ভালোবাসা। মাহাদির চোখ বন্ধ হয়ে আসছে। হঠাৎ কলিং বেল বেজেছ। মাহাদি উঠে গিয়ে দরজা খুলল।
কি অবস্থা তোমার? শৈলজা ভালো আছে?
জি, আমি এখন পুরোপুরি সুস্থ।
ও আচ্ছা, তাইলে তো ভালাই। আমি ছোট্ট একটা কাম করছিলাম, এইটুকুতেই ভালা হইয়া যাইব, ভিড়া তো জানা ছিল না।
আপনি আবার কি করলেন?
ইয়ে মানে আমি তোমার ঘরটা একটু বন্ধ করিয়া দিছিলাম।
দূরে থেকে আবার কিভাবে ঘর বন্ধ করলেন?
এই যারে কয় গায়ে দি ঘর বন্ধ করা, এর লেগে দেখতে শোনা একবারে সব কিছু ঠিক হইয়া গেছে।
আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসেন।
আচ্ছা যাইতাছি, তই যদি কিছু খরচ পাতি দিতা বুঝ হইতো।
হ্যাঁ বুঝছি, এত মিনমিন করে না বলে কত দিতে হবে সেটা বলেন।
আমি তো ছোট্ট একটা কাজ করছি, তুমি খুশি হইয়া যেটা দিবা এইটাতেই আমি খুশি।
আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এই যে ধরেন, এটা নিয়ে বিদায় হন।
অসময়ে আইসা পড়ছি, মনে কিছু নিও না, এখন তাইলে আসি।
আচ্ছা শুনেন, আপনাকে যে বইটা দেওয়া হয়েছিল তা দিয়ে আপনি কি করেছেন?
তেমন কিছুই না, তবে ওই বইয়ে যা লিখা ছিল তা পড়িয়া আমার লোম খাড়া হইয়া গেছিল।
কেন, কি লিখা ছিল?
সব কথা কখন যায় না, কবিরাজদের কিছু নিয়ম কানুন আছে, এইটা তো মানতে হয়। এই লেখাগুলান কারো কাছে বলা নিষেধ আছে।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আপনার বলার দরকার নেই, শুধু এটাই বলেন এটা কোন ভাষায় লেখা আছে।
ইয়ে মানে ভাষাটার নাম হইল গিয়া কামরূপ কামাখ্যা ভাষা।
বুঝছি, বাদ দেন, আপনার সাথে কি আমার বইটা আছে?
হ আছে।
ঠিক আছে, বইটা আমাকে দিয়ে যান।
বইটা দিয়ে আর কি করবা কও?
আপনাকে দিতে বলছি, আপনি দেন।
ঠিক আছে ঠিক আছে, এই যাও তোমার বই, যদি আমার প্রয়োজন হয় একটা ফোন দিও, এই যে আমার নাম্বার।
আচ্ছা।
লোকটা যে সব বানিয়ে বানিয়ে বলেছে তার কথা শুনেই বোঝা যাচ্ছে। হঠাৎ বইয়ে হাত দিতে মনে হলো এই বইয়ের মধ্যেই সব। বইটা নিয়ে যাওয়ার পর থেকে মাহাদি আর এই স্বপ্নটা দেখেনি। হয়তো বা এমনও হতে পারে এখন বইটা তার কাছে এসেছে, তাই সে এখন থেকে সেই স্বপ্নটি আবার দেখবে, আবার সে হাত ধরে দৌড়তে শুরু করবে। মাহাদি শুনেছে মন থেকে কিছু চাইলে নাকি তা পাওয়া যায়, তাই মন থেকে চাচ্ছে সে স্বপ্নটা যেন আবার সে দেখে। নীহারিকার সাথে দেখা হলে তার ঠিকানাটা নিতে এবার ভুলবে না মাহাদি। এদিকে রাত গভীর হয়ে গেছে আর তার সাথে সাথে মাহাদির ঘুমও গাঢ় হতে লাগলো। হঠাৎ মাহাদি দেখল সে মাঠে দাঁড়িয়ে আছে। ওই বন মানুষের মতো দেখতে অদ্ভুত লোকগুলো এগিয়ে আসছে মাহাদির দিকে। মাহাদির সামনে এসে থামলো ওই লোকগুলো। তারপর ওখানকার একটা লোক মাহাদির দিকে তাকে স্পষ্ট বাংলায় বলল, এই বইটা ধরো, কিছুক্ষণ পর একজনকে নিয়ে আসতে হবে তোমার। মাহাদি অবাক হয়ে বলল, কে সে? তারপরে লোকটা বলল, তার নাম রুমঝুম। মাহাদি বলল, নীহারিকা কোথায়? তখন এই লোকটা বড় বড় চোখ করে তাকিয়ে বলল, নীহারিকা মারা গেছে, তুমি সেদিন আসছিলে না, তাই মেয়েটাকে একাই দৌড় শুরু করতে হয়। দৌড়াবার এক পর্যায়ে নীহারিকা পড়ে যায় আর এখানে পড়ে যাওয়ার একমাত্র পরিণাম হলো মৃত্যু। নীহারিকার পুরো শরীরে আগুন লেগেও মারা যায়। মাহাদি কিছুতেই বুঝতে পারছে না নীহারিকা আর নেই, সে থাকলে বোধ হয় মেয়েটাকে আরেকটু সাহস দিতে পারত। মাহাদি কিছুতেই পড়তে দিত না নীহারিকাকে। মাহাদি চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আর একবার আমি নীহারিকার সাথে হাত ধরে দৌড়তে চাই। তারপর মাহাদি অন্য কারো স্বপ্নে প্রবেশ করল।
এই যে শুনছেন?
জি, আমাকে বলছেন?
জি, আপনাকেই বলছি। আপনার নাম কি রুমঝুম?
হ্যাঁ, আমি রুমঝুম।
শুভ জন্মদিন রুমঝুম।
ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না।
আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি।
তাই? কিভাবে?
একদিনই সব জেনে নিতে চাচ্ছেন? একদিনে সব বলে ফেললে বাকি স্বপ্নগুলোতে যে কথা বলার বিষয় পাবো না, অন্য একদিন বুঝিয়ে দেব। আজ আমি আসি?
না, একদম না, আমি সবকিছু না জানা পর্যন্ত আপনাকে যেতে দিচ্ছি না।
সবকিছু জানতে চান?
হ্যাঁ, সবকিছু জানতে চাই।
সবকিছু জানতে চাইলে আপনাকে অন্য একটা জগতে প্রবেশ করতে হবে।
করতে হলে করব, তবু আমি জানতে চাই আপনি কে।
ঠিক আছে, আপনি বইটা রেখে আমার সঙ্গে চলুন।
এই বইটা কি আমার জন্মদিনের উপহার?
হ্যাঁ, এটা ঘরে রেখে আসুন।
হ্যাঁ, এইবার চলুন আপনার জগতে।
চোখ বন্ধ করুন।
করলাম।
এবার খুলুন।
বাহ, জায়গাটা তো দারুণ।
আমরা এখন একটা জগতে আছি আর আমরা দুজনেই একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি।
দুঃস্বপ্ন বলছেন কেন? এটা সুন্দর একটা স্বপ্ন, জায়গাটা কত সুন্দর।
আমারও এক সময় এমনই মনে হয়েছিল, কিন্তু
আজ বুঝতে পারছি এ এক দুঃস্বপ্ন।
আচ্ছা, ওরা কারা?
ওরা এই জগতের রাজা, ওদের নির্দেশেই সব হয়।
ওরা 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 এমন এমন বিভৎস কেন?
আমি জানি না।
আচ্ছা, কয়েকজনকে দেখা যাচ্ছে মানুষের মতো, ওরা ওই বন মানুষের মতো দেখতে লোকগুলোর কাঁধে উঠে কেন বসে আছে? আর ওরা এমন করে কাঁদছে কেন?
কারণ ওরা খুব শীঘ্রই মারা যাবে।
কি বলছেন এইসব? আপনি কি সত্যি বলছেন?
হ্যাঁ, এটাই সত্যি। প্রস্তুত হন দৌড়াবার জন্য।
কেন?
এখন কয়লা সমাজ জেগে উঠবে, জ্বলন্ত কয়লায় পুরো জগৎ ডুবে যাবে, আর আমরা কষ্ট পেতে থাকব। যত দাঁড়িয়ে পড়ব তত বেশি কষ্ট পাব, আমাদের দৌড়াতে হবে।
আচ্ছা, ওই 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 বন মানুষের মতো দেখতে লোকগুলো কিছু হবে না কয়লার আগুনে?
না, ওদের কিচ্ছু হবে না।
আচ্ছা, আমরা তো একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না?
হ্যাঁ, স্বপ্ন অথবা দুঃস্বপ্ন।
তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না?
চলুন, আমাদের এখনই দৌড়াতে হবে, না হয় পা পড়ে যাবে।
ও, পা তো পড়ে যাচ্ছে একদম।
আরো আরো তাড়াতাড়ি দৌড়ান।
আমি এদিক দিয়ে দৌড়াচ্ছি।
আহ, পড়ে যাচ্ছে। আহ আহ,
সকালবেলা মাদের ঘর থেকে পোড়া একটা লাশ উদ্ধার করে পুলিশ। কোথাও কোনো আগুনের ছিটে ফোটাও নেই, শুধু লাশটাই পোড়া। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা কার লাশ। শরীরের প্রত্যেকটা অংশ পুড়ে গেছে মাহাদির। বিধ্বস্ত এই লাশটি একটা রহস্য ছাড়া আর কিছুই নয়, যে রহস্য কেউ কখনোই ছুঁতে পারবে না। আমাদের আশেপাশে এমন হাজারো রহস্য থেকে যায় অজানায়, কিছু স্বাভাবিকতা বাড়িয়ে দেয় ভয়ের আঙিনা। কিছু কিছু প্রাপ্তি না পাওয়ার থেকেও ভালো, কিছু কিছু ভালোবাসা স্বপ্নের মতোই রহস্যময়। সত্যি স্বপ্ন এক রহস্যময় জগৎ।
কুয়াশা,
বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল স্বপ্ন অথবা দুঃস্বপ্ন। লেখকের আবরু আহমেদ, নাট্যাংশ পরিচালনা ছিল শেখ গুস্তাবিজ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন। মাহাদির চরিত্রে অভিনয় করেছে সমন্বয়, নীরবের চরিত্রে উপল, লিমার চরিত্রে তানজিলা, নিহারিকার চরিত্রে শাড়ি, কবিরাজ হয়েছেন মঞ্জু এবং রুমঝুম ছিলেন তাইনা। জানিয়ে দিলাম আজকের কুয়াশার গল্পের নাম এবং কলাকুশলীদের নাম। শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী, এখন বিদায় নিতে হবে। আবারও কথা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে কুয়াশায়। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
কুয়াশা 89.1.2